অফিস দিয়ে আমরা যাচ্ছিলাম। এ সময় দেখতে পেলাম দিঘির পাড় দিয়ে 8-10টি ঘোড়া দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে। আমি বিভিন্ন কাজে কয়েকদিন পরপরই ওই এলাকায় গিয়ে থাকি, কিন্তু কখনোই আমার চোখে ওই এলাকায় কোনো ঘোড়া নজরে পড়েনি। এ সময় একটি ধবধবে সাদা রঙের বিড়াল আমাদের গাড়ির বনেটের উপর এসে পড়ল। মনে হল রাস্তার পাশের একটি গাছ থেকে বিড়ালটি লাফিয়ে পড়ল। যদিও চলন্ত গাড়ির ওপর বিড়াল পড়ার বিষয়টি অস্বাভাবিক, মুহূর্তে আবার দৌড়ে অন্যদিকে চলে গেল। তখন আমরা সকলেই কিছুটা ভীত হয়ে পড়লাম, কিন্তু কেউ কাউকে বুঝতে দিচ্ছিলাম না। রাত আনুমানিক 2টার দিকে আমরা আরেকটি গ্রামে প্রবেশ করলাম। কিছুক্ষণ পর আকস্মিকভাবে আমাদের গাড়ির সামনে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলাম। সে রাস্তায় একপাশ থেকে আরেক পাশে ক্রস করছিল, কিন্তু বৃদ্ধা এতই কাছে ছিল যে ড্রাইভার জোরে ব্রেক কষেও এড়াতে পারল না। একেবারে নিকটে এসে বৃদ্ধা আমার দিকে তাকাল। তার আগুন ঝরা চোখ দিয়ে যে আমাদেরকে সে যেন ভস্ম করতে চাইছিল। পিকআপটি বৃদ্ধার সাথে ধাক্কা খেয়ে পাশের খাদে কাত হয়ে পড়ে গেল এবং আমরা সকলেই কম বেশি আহত হলাম। শব্দ পেয়ে অদূরে একটি চাল মেশিনের শ্রমিকেরা এগিয়ে এসে আমাদের উদ্ধার করল। আমরা ভেবেছিলাম বৃদ্ধা হয়তো মারা গেছে অথবা গুরুতর আহত হয়েছে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমরা ওঠার পর আশেপাশে কোথাও বৃদ্ধাকে খুঁজে পেলাম না, এমনকি গাড়ির সামনে আঘাতের কোনো চিহ্ন বা রক্ত কিছুই পেলাম না। রাস্তার দুই পাশে বড় কোনো গাছগাছালি ছিল না, কিংবা গাছের সাথে ধাক্কা খেলে পিকআপের সামনে দাগ পড়ার কথা, কোনো দাগ নেই। তাছাড়া ঘটনাটি শুধু ড্রাইভার বা আমি একা প্রত্যক্ষ করিনি। পরে আমাদের নিকটস্থ একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ডিউটি শেষে ভোরে থানায় ফিরে যাই। পরদিন সকালে আমি ওই স্থানে যাই, কিন্তু কোনো আলামত দেখতে পেলাম না। তারপরও ওই এলাকায় অনেক ডিউটি করেছি, কিন্তু আর কোনোদিন কখনো কিছু চোখে পড়েনি। সে রাতে রাস্তায় অস্বাভাবিক পরিমাণ কুকুর, শিয়াল, বেড়াল, ঘোড়া দেখা ও সর্বশেষ বৃদ্ধার সাথে দুর্ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজও জানি না। রাসেল ভাই, এই ধরনের একটি ঘটনা আমার এক সহকর্মীর সাথেও ঘটেছিল। ঘটনাটির প্রায় 10-12 বছর পূর্বে। তিনি তখন খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত ছিলেন। তিনিও একই রকম রাত্রিকালীন টহল ডিউটি করাকালে চাদর মোড়ানো এক বৃদ্ধার সাথে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে গিয়ে গুরুতর আহত হন। পরে তিনি সুস্থ হলে আমি নিজে দেখেছি এখনও তিনি লিখতে গেলে তার হাত প্রচণ্ড রকমের কাঁপতে থাকে। ওই ঘটনাতেও বৃদ্ধার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম বা তার কর্মস্থল সবকিছু প্রকাশেই তিনি আমাকে নিষেধ করেছেন বলে আমি কিছু প্রকাশ করলাম না। সো আমি আশা করব যে আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আপনারাও এরকম যদি ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠাবেন। আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। অ্যান্ড দ্য ইমেল অ্যাড্রেস ইজ nine@radiofurti.fm, হুইচ ইজ bhotfm@radiofurti.fm। অনেক SMS এসছে, SMS তো পড়বই, তবে তার আগে আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন। প্রথম যিনি অতিথি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আমি আপনাকে অনুরোধ করব আপনার নাম এবং আপনি কোথা থেকে এসছেন একটু সবাইকে যদি জানাতেন।
হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দিস ইজ জুবায়ের ফ্রম সিদ্ধেশ্বরী।
ওকে, আমরা প্রথম ঘটনায় চলে যাই।
ওকে, সরি, বিফোর শুরু করার আগে আমি একটু দোয়া করতে যাচ্ছি। আমার মরহুম দাদা হযরত শেখ মোহাম্মদ পিরুমিয়া এবং আমার নানা আলহাজ আব্দুল মুতালিব এবং আমার আরেকজন নানা শাহ মোহাম্মদ মুসলিম বখশি, তিনজনের রুহে মাগফিরাত কামনা করছি। এবং আমাকে যারা শুনছেন সবার নাম যেহেতু বলা পসিবল না, তাই প্লিজ হ্যালো। এনিওয়ে, তো ব্যাক ইন 2007, এটা ছিল রমজান মাস, এবং রমজান মাসে আপনার শবে কদরের রাতে, 26 রমাদানের রাতে আমরা মসজিদে তারাবিতে কারণে কথম শেষ করেছি। শেষ করার পর সেই রাতে প্রায় অলমোস্ট 2টার দিকে আমি আমার এক ফ্রেন্ড মিলে আজিমপুর কবরস্থানে আমরা যাই, দাদার কবর এবং আমাদের যত মৃত আত্মীয় স্বজন আছে ওনাদের কবর জিয়ারত করতে। তো ফার্স্টে আমার ফ্রেন্ডের যে আত্মীয়দের কবরগুলো ছিল সেগুলো তো আমরা জিয়ারত করি। তো জিয়ারত করার পরে আমি আমার দাদার কবর দিয়ে যাই, বলে নেওয়া ভালো, আমার দাদার কবরটা হচ্ছে আজিমপুর কবরস্থানের বেশ ভেতরে। ওখানে একটা জানাজা ঘর আছে, সেই জানাজা ঘরটা ক্রস করে আরো সামনে যেয়ে তিন চার কাতার পরে ডান দিকে। তো আমি আমার ফ্রেন্ড মিলে সেখানে জিয়ারত করছিলাম। বলে নেওয়া ভালো, ওই সময়টাতে আজিমপুর কবরস্থানে অত লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট ছিল না, কিছুটা অন্ধকার ছিল বলা যেতে পারে। তো হঠাৎ করে আমি এরকম সূরা ইয়াসিন পড়ছিলাম, কিছু আয়াত পড়ছিলাম। ইন দ্য মিন টাইম আমার চোখ হঠাৎ ডান দিকে গেল একটা গাছের দিকে। তো সেখানে দেখি যে এসকেলেটারের মতো করে এরকম একজন দুজন তিনজন চারজন পাঁচজন ধবধবে সাদা জোব্বা পাগড়ি এবং আলখাল্লা পরিহিত লোক একদম ইকুয়াল টেম্পোতে নেমে আসছে। এমন করে আসতে 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 তারা সবাই আমার দাদার কবরটা ঘিরে দাঁড়ালো। ইন দ্য মিন টাইম যেটা দেখলাম, আমার বন্ধু আমার সঙ্গে যে ছিল সে কিছুটা স্টান্ড হয়ে মুখে হাত দিয়ে বসে পড়লো মাটিতে। আমি তাকে অনেক ধাক্কা দিয়ে চেষ্টা করলাম কিন্তু ওকে রেসপন্স করছিল না। যা বুঝলাম সে স্টাক হয়ে গিয়েছিল, স্টান্ড হয়ে গিয়েছিল। তারপর ওরা এসে আমার দাদার কবর এরকম কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো। মিনিমাম 40-50 জন মোটামুটি এরকম হতে পারে। তো এবং সবাই যদি একসাথে কোরআন তেলাওয়াত করলে যা হয় তো সেটাই হতে লাগলো। তো গুঞ্জনের মতো আওয়াজ শোনা যাচ্ছে, কোনো পার্টিকুলার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে যে কোরআন তেলাওয়াত হচ্ছে। অনেকে সূরা ইয়াসিন পড়ছে, আর রহমান পড়ছে, এই পড়ছে, এই পড়ছে। তো আমিও কিছুটা ভেবা থেকে খেয়ে আমিও পড়া শুরু করলাম তাদের সাথে যা যতটুকু পারি। ইন দ্য মিন টাইম তাদের কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরে তাদের একজন দোয়া শুরু করলেন, রব্বানা সুলামনা ফুসানা, এভাবে দোয়া শুরু করলেন। তো কিভাবে আমিও তাদের সাথে দোয়া শহীদ হলাম। দোয়া শহীদ হওয়ার পরে দোয়া শেষ হলো এবং দোয়া শেষ হওয়ার পরে ওনারা যেভাবে এসেছিলেন ঠিক একই টেম্পোতে আস্তে আস্তে করে ওই গাছের উপর দিয়ে চলে যাওয়া শুরু করলেন। এবং মজার বিষয়টা হচ্ছে যে যখন তারা আসছিলেন তখন দেখা যাচ্ছিল আমাদের ওই জোনটার অর্থাৎ কবরের আশপাশে চারদিকে গাছগুলো অস্বাভাবিকভাবে হেডব্যাং করছে। আই মিন হেভি মেটাল কনসার্টে যেরকম হেডব্যাং হয় আর কি। তো ওনারা চলে যাওয়ার পর যে শেষ যিনি ব্যক্তি যিনি ছিলেন তিনি কিছুটা মুরবি টাইপের ছিলেন, যেমন আমার যা মনে হলো, উনি আমার দিকে ঘুরে তাকালেন এবং খুব ঠান্ডা কিন্তু গম্ভীর কণ্ঠে আমাকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ। শুনে আমি কিছুটা ভেবা চেকে খেয়ে গেলাম যে হোয়াট শুড আই রেসপন্স, আমার কি করা উচিত এখন। আমিও কিছুটা ভেবে চিন্তা করলাম না তাকে সালামের জবাব দেওয়াটা উচিত। তা আমি তাকে ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বলে আমিও আল্লাহ হাফেজ বললাম। তারা চলে গেলেন। তারা চলে যাওয়ার পর আমি আমার ফ্রেন্ডকে গায়ে যত শক্তি আছে সর্বশক্তিতে তাকে জোরে ধাক্কা মারলাম একটা, এবং ধাক্কা দেওয়ার পরে সে যেন এরকম মনে হলো ঘুম থেকে উঠল। এবং তার কথাবার্তা শুনে বুঝতে পারছিলাম অ্যাকচুয়ালি এতক্ষণ যা ঘটেছে তা সে কিছুই জানে না। আমিও তাকে কিছু বললাম না। ইন দ্য মিন টাইম দেখি যে প্রায় 4টা বেজে গেছে, সেহেরি করতে হবে। তাই জলদি জলদি আমরা কবরস্থান থেকে বের হয়ে একটা নিয়ারেস্ট রেস্টুরেন্টে যাই, সেহেরি করি এবং সিদ্ধ শহীদ এসে ফজর নামাজ পড়ি। তো রাতের ঘটনাটা কাউকে বলতে পারছিলাম না, ইভেন কেউ জানতো না ঘটনাটা। তো ইন দ্য মিন টাইম যেহেতু ঈদ কাছে, ঈদের শপিং ঘুরঘুরি একটা ফ্লেভারের কারণে ঘটনা প্রায় ভুলেই গিয়েছিলাম বলতে পারেন। ঈদের দিন ঈদের নামাজ পড়ে যখন বাসায় ফিরছি, ইন দ্য মিন টাইম আমার এক চাচার সাথে দেখা হলো, যিনি কিন্তু জিন স্পেশালিস্ট, আই মিন অনেক আল্লাহওয়ালা মানুষ, অনেক উচ্চদক্ষ আমলওয়ালা মানুষ। ওনাকে দেখা মাত্রই আমার সমস্ত ঘটনা রিকল হয়ে গেল, আমার সব মনে পড়ে গেল যা ঘটেছে 3 দিন আগে। তো ওনাকে বলা শুরু করতেই উনি আমাকে বললেন, আজিমপুরের ঘটনা বলবে? তো আমি শুনে স্টান্ড, উনি কিভাবে জানলেন? যাই হোক, ওই পথেই তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। তারপর উনি আমাকে যা বলে শোনালেন সেটা হচ্ছে এরকম যে তুমি যাদেরকে দেখেছো তারা হচ্ছে সব আল্লাহওয়ালা জিন, এবং এরা সম্ভবত তোমার দাদার ভক্ত ছিল, তাই সেদিন শবে কদরের রাতে তারা সেদিন কবর জিয়ারত করতে গিয়েছিল এবং তারা সেখানে কোরআন তেলাওয়াত করেছে। আর যেহেতু তুমিও সুন্নতি লেবাসের উপরে ছিলে, আই মিন দাড়ি পাগড়ি একটু ছিল, তুমি তাদের দেখতে পেরেছো এবং তারা তোমাকে সালাম দিয়েছে এবং আল্লাহ হাফেজ বলেছে, এজন্য তারা মনে করেছে তিনি তুমি তাদের আত্মীয়, তুমি তার দাদার আত্মীয়, তাই তারা আমাকে সম্মানার্থে তারা আমাকে সালাম দিয়ে পেছনে ফেলে দেয় চলে আসে। তো আলহামদুলিল্লাহ এরপরে এভরিথিং ওয়াজ কুল, আলহামদুলিল্লাহ স্টিল অ্যালাইভ। থ্যাংক ইউ,
ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের এরপরে আরো একজন গেস্ট আছেন এবং তিনি তার ঘটনা বলবেন, তার আগে আমি কিছু কথা বলবো। আর সেটা হচ্ছে যে আজকে একটা অলৌকিক ঘটনায় আমি বলবো ঘটেছে। আপনারা যারা টেলিভিশন দেখেছেন আজকে টেলিভিশনের পর্দায় বা অনেকে হয়তো অনলাইনে পত্রিকায় খবর পেয়েছেন, অনেকে হয়তো এখনো পর্যন্ত ঘটনাটি জানেন না। আসলে না জানার কিছু নেই, আমরা মাঝে মাঝে ভাবি যে এরকম ঘটনাও ঘটে কিনা। আজকে সাভারে যে ঘটনাটা ঘটলো সেটা আপনাদের নিশ্চয়ই নিশ্চয়ই মনে আছে যে রেশমা নামের একজন মেয়ে যিনি সেখানে 17 দিন পর্যন্ত আল্লাহর অসীম রহমতে এখনো পর্যন্ত তিনি বেঁচে আছেন এবং আজকে তাকে উদ্ধার করা হয়েছে। আমি নিজে স্তম্ভিত হয়ে গেছি যে পৃথিবীতে অসংখ্য এরকম ঘটনা ঘটে এবং আল্লাহর ইচ্ছা ছিল বলে হয়তো তিনি এখনো বেঁচে আছেন এবং তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর সেই মুহূর্তে মানে কি এখনো আমি খুব অবাক হয়েছে, তিনি মানে মোটামুটি সুস্থ ছিলেন, তারপর তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। আপনারা অনেকেই হয়তো জানেন সেটা। যাই হোক, আমি সে মানে কথা এই বিষয়ে কথা বাড়াচ্ছি না, আমি শুধুমাত্র আমার মন থেকে প্রাণ থেকে দোয়া করছি এই মানুষটির জন্য যিনি এতদিন পর্যন্ত সেই ধ্বংসস্তূপের মধ্যে ছিলেন এবং এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এবং মানে আমার আমার এটা একদম ব্যক্তিগত অভিমত যে প্রত্যেকটা মানুষেরই এই যে আমরা যে পৃথিবীতে আসি তার একটা পারপাস আছে হয়তো, তো তারও যে বেঁচে থাকা সেটারও একটা কারণ আছে এবং আশা করি যে সেই সেই কারণটা অবশ্যই ভালো একটা কারণ এবং সেটা সেই কারণটা অবশ্যই মানে সেটা সফল হবে আর কি, সেটাই আশা করছি আর কি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরও একজন গেস্ট রয়েছেন যিনি আপনাদের কাছে তার নাম বলবেন, তারপরে কোথা থেকে এসছেন বলবেন এবং তারপরে ঘটনা শুরু করবেন।
আরিফিন বলছি, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটা আমার জানা হয়েছিল 2003 সালে। ঘটনাটা আমি যখন 2003 সালে তখন ব্যানস্টকের লাইব্রেরিতে নিয়মিত যাওয়া হতো, ব্যানস্টক এবং ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে, তো তখন ওই সময় গ্রেস কোনান নামে এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়। তো ভদ্রলোক বাইবর্ন স্কটিশ ছিলেন, তো বেশ বয়স্ক ছিলেন ওই সময়, ওনার বয়স কত হবে 55 or 60। তো ভদ্রলোক খুব গম্ভীর প্রকৃতির ছিলেন। সবসময় আমি খেয়াল করতাম যে আমি লাইব্রেরিতে ঠিক যেখানে বসতাম ওই টেবিলেই কোথাও একটা কর্নারে আমি ওনাকে পেতাম, মানে আমি যখন উঠে চলে আসবো তখন দেখতাম যে ওই ভদ্রলোক বসা এবং উনি পড়ছেন। তো একটা সময় আমি কিউরিয়াস হয়ে ওনার সাথে গিয়ে পরিচয় হই, কথাবার্তা খুব কম বলেন। তো পরিচয় হতে হতে একটা সময় দেখা যায় যে আমার এবং ওনার স্কেডিউল প্রায় মিলে যাচ্ছে, প্রায় যেদিন আমি যাচ্ছি উনি আসছেন। তো কথাবার্তা হতে হতে এক সময় আমি ওনার কাছেই ঘটনাটা জানি। তো ঘটনাটা আমি খুব সংক্ষেপে বলে ফেলবো তাড়াতাড়ি, এবং বলার পরে আমি এইটুকু তো বলে রাখতে চাই যে গ্রেস কোনানের সাথে দেখা হওয়াটাই আমার কাছে একটা ভুতুরে ব্যাপার মনে হচ্ছে আজকে এতদিন পরে এসে। তো ঘটনাটা ছিল এইরকম যে 1989 এর দিকে ওই সময় গ্রেস কোনান উনি একজন স্কটিশ অ্যান্থ্রোপোলজিস্ট ছিলেন। তো ওই সূত্রে উনি ইউকের পেটেন্ট নিয়ে, গভর্নমেন্ট পেটেন্ট নিয়ে কায়রোতে গিয়েছিলেন মামিফিকেশনের উপর একটা স্পেশাল রিসার্চ করার জন্য। তো যেহেতু এটা সরকারি একটা প্রজেক্ট ছিল, প্রচুর অনুদান ছিল, 50% ওনাকে অ্যাডভান্স করা হয়েছিল অনেক আগেই। তো উনি ওই পেটেন্ট নিয়ে কায়রোতে যাবেন, ওনার ওয়াইফ আছেন নাম ডেইজি এবং ওনার 4 বছরের একটা মেয়ে আছে নাম বেলা। তো ঘটনা শুরু ওই সময়ই, উনি পেটেন্টে 89-এ কায়রো যাওয়ার আগে প্রায় 6 থেকে 9 মাস সময় পেয়েছিলেন স্টাডি করার জন্য। ওই সময়টা উনি প্রচুর স্টাডি করেন মমিফিকেশনের উপর, এবং মজার ব্যাপার হচ্ছে এর আগে পর্যন্ত, 89-এর আগে পর্যন্ত একমাত্র সাকসেসফুল যেই রিসার্চ ওয়ার্কটা হয়েছিল সফোক্লিস সারকোফ্লেকাসের অধীনে, যার কথা আমরা অনেকেই জানি হিস্ট্রিতে যে সারকোফ্লেকাস চিরতরে হারিয়ে গেছেন পৃথিবী থেকে, ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। তো ওনার টিমের একমাত্র জীবিত সদস্য তখন পর্যন্ত যিনি ছিলেন দিমিত্রি আলবানভ, হি ওয়াজ আ রাশিয়ান। তো আলবানভ 93-তে মারা যান। তো যেটা হয় যে আলবানভের সাথে উনি রাশিয়াতে দেখা করতে যান এবং দেখা করে, ওই সময় আলবানভ 89-এ মানসিক বিকারগ্রস্ত ছিলেন আরও আগে থেকেই, সার্গোফিকাস এবং ওর টিমের রিসার্চ ওয়ার্ক যখন শেষ হয় মায়াফিকেশনের পরে, ওরা 4 জন অসুস্থ হয়ে পড়ে, মানে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়ে, বিকারগ্রস্ত হয়ে যায় এবং বাকি 3 জন পৃথিবী থেকে হারিয়ে যায়। এটা হিস্ট্রিতেই খুব পরিষ্কারভাবে আমরা পাই। তো আলবানভের সাথে উনি যখন দেখা করতে যান রাশিয়াতে, ওনার একটা বিশাল প্রাসাদের মতো বাড়ি, ওখানে ক্লিনিকের মতো একটা জায়গায় ওনাকে বন্ধ করে রাখা হয়। তো ওখানে গিয়ে উনি আবিষ্কার করেন যে আলবানভ মানসিক বিকারগ্রস্ত, কিন্তু এই পেটেন্ট রিলেটেড, এই রিসার্চ রিলেটেড যত কথাবার্তা, ডকুমেন্টারিজ, এভরিথিং সে খুব ক্লিয়ারলি তার সাথে শেয়ার করে। অর্থাৎ গ্রেসের সাথে শেয়ার করে এবং তাকে বেশ কিছু ডিরেকশন দিয়ে দেয়, তুমি এরকম করতে পারো, ওরকম করতে পারো। তো সে একটু অবাক হয় যে একজন মানসিক বিকারগ্রস্ত লোক তাকে রিসার্চে এতটা সাহায্য করছে। এবং আসার আগে তাকে একটা ব্রেসলেট দিয়ে দেয় ওই সময়, বলে যে এই ব্রেসলেটটা আমি কায়রো থেকে নিয়ে আসছিলাম, আমি আমার জীবন দিয়ে এটা রক্ষা করেছি, তুমি কাইন্ডলি এটা তোমার রিসার্চের পথে কোনো একটা সময় ব্রিটিশ মিউজিয়ামে দিয়ে দিও। ইন্টারেস্টিংলি সেই ব্রেসলেটটা এখনো ব্রিটিশ মিউজিয়ামে আছে। তো গ্রেসকে সে দিয়ে দেয়, গ্রেস সেই ব্রেসলেটটা নিয়ে যখন চলে আসে, আলমানফ তাকে বলে দেয় আর একটা কথা যে আমি যদি না থাকি মাই সোল উইল বি দেয়ার উইথ ইউ, সো বি ব্রেভ, কোন সিচুয়েশনে পিছে চলে এসো না। তো সে ওই ডকুমেন্টারিজগুলো নিয়ে, জার্নালগুলো নিয়ে এবং ব্রেসলেটটা নিয়ে ওখান থেকে স্কটল্যান্ডে ফেরত চলে আসে। ওখানে সে ডেইজিকে রাজি করে, তার ওয়াইফ রাজি করে যে তারা কায়রো যাচ্ছে 3 মাসের মধ্যে, এবং তাদের টোরটা হবে প্রায় 90 দিনের, 3 মাসের টোর ফিল্ড ওয়ার্কের জন্য। তো তারা কায়রো চলে আসে। যখন কায়রো আসে, আসার পথে তাদের অনেকগুলো বাধার সম্মুখীন হতে হয় তাকে, যেমন ট্রেনের টিকিট করতে যাচ্ছে, টিকিট নাই, ট্রেন ফুল, মানে প্রতি পদে পদে, প্রতিটা পদে পদে ওরা দেখে যে ওদের সামনে কিছু বাধা আসে। ওয়েদার খুব খারাপ থাকে, ওদের ইয়ে চেঞ্জ করতে হয়, প্লেনের স্কেডিউল চেঞ্জ করতে হয়, তারপর শিপে করে আসার চেষ্টা করে। শিপে যখন ওরা আসতে থাকে, তখন দেখে যে প্রায় 7 ফিট লম্বা ইজিপশিয়ান দেখতে একটা ছেলে, আলখাল্লা পরা, মাথা ঢাকা, সেই ছেলেটা মানে কন্টিনিউয়াসলি তাদেরকে ফলো করছে গ্রেস কোরানের কথা অনুযায়ী। এবং তার ওয়াইফ একটু মানে ইয়ে থাকে জিনিসটা নিয়ে, একটু ইরিটেশন হতে থাকে ওর, বারবার বলে যে দেখো ছেলেটা আমাদেরকে ফলো করছে, এবং ছেলেটা দেখতে পুরো ইজিপশিয়ান চড়া। তো সে সবকিছুকে মানে রিসার্চের যে যেমন একটা ইনবর্ন জেদ থাকে, সে সবকিছুকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে থাকে। তো যেতে যেতে একসময় সে কায়রোতে যায়, ফিল্ড ওয়ার্ক শুরু করে, অনেক বাধা বিপত্তি আসতে থাকে। একদিন তাদের পথে একটা প্রিস্টের সাথে দেখা হয়। তো এই প্রিস্ট তাদেরকে কিছু অদ্ভুত ভবিষ্যৎবাণী করে, তাদেরকে বলে যে দেখো, ফার্স্টে তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার কাজের জন্য তোমার জীবন থেকে কতটুকু হারাতে রাজি আছো। সে ঠিক বুঝতে পারে না, সে বলে যে আপনার কিছু বলার থাকলে আপনি পরিষ্কার করে বলেন। বলতেছে দেখো, এই পার্টিকুলার কাজটার জন্য তুমি জানো এর আগেও যারা রিসার্চ করেছে তাদেরকে, তাদের পরিণতি কি হয়েছিল, এবং তোমার পরিণতি এর থেকেও ভয়ানক হতে পারে। তখন বলল যে আমি রাজি আছি, আপনার আর কিছু বলার আছে? সে খুব জেদ নিয়ে তাকে পাশ কাটিয়ে যায় এবং সে বলে, সে প্রিস্ট তাকে বলে দেয় যে আমি জানি তুমি কাজটা শেষ করবে, বাট যতদিনে তুমি শেষ করবে ততদিনে তুমি আর তুমি থাকবে না। তো এই ভবিষ্যৎবাণী নিয়ে সে চলে আসে, সে তার কাজ কন্টিনিউ করে। প্রায় রাতেই অনেক ধরনের দুঃস্বপ্ন তারা দেখত। এর মধ্যে তারা প্রতিদিনই ওই গির্জার ওই পিরামিডের কাছে যেত, বিভিন্ন পিরামিডে আন্ডারগ্রাউন্ডে যেত, যেহেতু তার গভর্নমেন্ট পেটেন্ট ছিল, তার অ্যাক্সেস অনেক বেশি ছিল ওইসব জায়গায়। যেই সময়গুলোতে মানুষ থাকত না, ওই সময়গুলোতে গাইড নিয়ে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যেত। মামিজ ওই অবস্থায় মানে ওই র ফর্মেটে তাদের দেখার পারমিশন ছিল, তারা দেখত, অনেক এভিডেন্স কালেক্ট করত, ওগুলো নিয়ে আবার হোটেলে চলে আসত। তো এরকম চলছিল। একদিন হোটেলে ফেরত এসে দেখে যে ওদের যে 4 বছরের যে বিয়েটা, যাকে ওরা একটা নার্সের কাছে, আয়ার কাছে রেখে যেত, সেই আয়াটা প্রায় অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে, আর মেয়েটা দরদর করে কাঁপতেছে, জোরে জোরে কাঁপতেছে। তো তখন এসে যখন বাবা মাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, বলে যে মানে পরিষ্কার করে কিছু বলতে পারে না, বলে যে অনেকগুলো মানুষ এসেছিল আমাদের রুমে এবং তারা দেখতে খুব অদ্ভুত ছিল। পরে মেয়েটা যখন মানে স্বাভাবিক হয়, তখন সে তার মাকে বলে যে মানুষগুলার মাথা আমি দেখি যে প্রত্যেকটা মানুষের মাথা নেকড়ের মতো ছিল এবং মানুষের বডি ছিল তাদের। তো তারা বলে যে তুমি দুঃস্বপ্ন দেখেছ, ভুল দেখেছ, এই সেই বলে তাকে বুঝায়। মেয়েটার অনেক জ্বর আসে, অসুস্থ হয়ে পড়ে। তো এরকম ঘটনা একটার পর একটা ঘটতেই থাকে। একদিন রাতে গ্রেস দেখতে পায়, দুঃস্বপ্ন দেখতে পায় যে বরফের মধ্যে অনেক নেকড়ে তাকে তাড়া করতেছে এবং নেকড়েগুলো এসে তার পায়ে কামড় দিচ্ছে, সে রক্তাক্ত হয়ে যাচ্ছে, এরকম উদ্ভট উদ্ভট দুঃস্বপ্ন দেখতে থাকে। তো একটা সময় এরকম হয় যখন বাধাগুলো ফিজিক্যালি আসতে থাকে। তো তখন যেমন একদিন ওরা এরকম রাত 3টার দিকে মনে হয় ফিল্ড ওয়ার্কে ছিল গির্জার পিরামিডে আন্ডারগ্রাউন্ডে। তো হঠাৎ করে ওখানে ট্রাইবাল একটা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজে এই ঝড়টাকে বলে লোনন ঝড়। এই লোনন ঝড়টা যখন শুরু হয় তখন নীল নদের আশেপাশে যে মরুভূমিগুলো আছে, ধুলার ঝড় এত প্রচন্ড জোরে শুরু হয় যে অন্ধকার হয়ে যায় পুরো, এবং ওই অন্ধকারের মধ্যে কেউ বাইরে বের হওয়ার সাহস পায় না। তো ওরকম ঝড় শুরু হয়, তো ঝড়ের তীব্রতায় ওরা মনে হয় বাইরে ছিল, ওরা তখন আন্ডারগ্রাউন্ডে চলে যায়, খুব রাশ করে জোরে ছুটে তিনজনই আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এবং একটা সময় ঝড়ের তীব্রতা এত বেড়ে যায়, হঠাৎ করে গ্রেস আবিষ্কার করে যে ও একটা ডিফারেন্ট কক্ষে চলে আসছে, মানে যাদের সাথে ছিল তারা নাই। পরবর্তীতে তারা জানতে পারে যে তারা তিনজনই তিনটা ডিফারেন্ট কক্ষে, মানে ইয়ের মধ্যে, প্রকোষ্ঠের মধ্যে আটকা পড়ে যায়, এবং প্রচন্ড ঝড়ে ওদের কক্ষের যে ছোট 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 সরু সরু যে মানে ইয়েগুলো থাকে, টানেলগুলো থাকে, ওগুলো বন্ধ হয়ে যায়। তো পরবর্তীতে ওরা যখন পরদিন দুপুরে বের হয়ে আসে, ঘটনাগুলো ওরা জানতে পারে একজন আরেকজনের। তো এখানে একটু বলে রাখি, ওদের সাথে ওরা যখনই যে গাইড সিলেক্ট করত, কিছু দূর যাওয়ার পরে কি তাদের সাথে এমন উদ্ভট উদ্ভট ঘটনা ঘটত যে সেই গাইডগুলো তাদেরকে ছেড়ে চলে যেত। তারা হয় প্রচন্ডভাবে আক্রান্ত হতো, ব্যথা পেত, বা এমন কোনো ঘটনা ঘটত যেটা দিয়ে তারা তাদেরকে ছেড়ে চলে যেত। তো এরকম যখন চলতে থাকে, একটা পর্যায়ে ওরা একটু হতাশ হয়ে যায় যে কোনো গাইড তাদের সাথে যাচ্ছে না, ফিল্ড ওয়ার্ক করতে খুব সমস্যা হচ্ছে। এরপরে ওরা আলেকজান্ডার নামে একজন খ্রিশ্চান গাইড নেয়, এবং সেই ছেলেটাকে, 28 বছর বয়সে একটা ছেলে, তাকে অনেক পেমেন্ট করে, হাই পে করে তাকে নিয়ে যায়। সেই ঝড়ের রাতে আলেকজান্ডার তাদের সাথে ছিল, তারা তিনজন ওখানে ছিল, তিনজন তিনটা আলাদা প্রকোষ্ঠে বন্দী ছিল। পরদিন দুপুরে যখন তিনজনই বের হয়ে আসে, ওরা মানে স্থানীয় লোকজনের মুখে শুনতে পায় যে ভোরের দিকে আলেকজান্ডার বের হয়ে এসে বিশাল বিশাল পাথর দিয়ে তার মাথায় আঘাত করছিল, এবং প্রচন্ড রক্তাক্ত অবস্থায় সে হিব্রু ভাষায় খুব অদ্ভুত ভাষায় চিৎকার করে করে কিছু একটা বলছিল। স্থানীয় লোকজন তখন যেটা বলে গ্রেসকে, যে আসলে সে ঈশ্বরের কাছে সাহায্য চাচ্ছে, সে তার ঈশ্বরের কাছে হিব্রু ভাষায় সাহায্য চাচ্ছিল, এবং প্রচন্ড জোরে জোরে চিৎকার করে করে মাথা ফাটিয়ে ফেলছিল পাথর দিয়ে। তো এই পরিস্থিতিতে ও যখন ওর ওয়াইফ ডেইজিকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়েছিল, তুমি কি দেখেছো, ও বলে যে আমি যেই রুমটায় বন্দী ছিলাম, যে কক্ষটার মধ্যে, আমি দেখতে পাই যে আমার বাবা মা প্রচন্ড জোরে চিৎকার করে কাঁদতেছে ফ্লোরে বসে। তো ডেইজি যেটা করে, গিয়ে তার বাবা মাকে ঝাঁকুনি দেয়, কথা বলার চেষ্টা করে, বাট কোনো কিছুতেই কোনো রেসপন্স পায় না, অ্যাজ ইফ তার বাবা মা দেখতেই পাচ্ছে না যে ডেইজি তাদের আশেপাশে আছে। বাট ওয়ার ইজ অ্যাট দ্যাট টাইম তার বাবা মা ছিল স্কটল্যান্ডে, ডেইজির বাবা মা। এটা ডেইজির সাথে ঘটে সারা রাত। এবং গ্রেস যেটা বলে, গ্রেসের সাথে যে ঘটনাটা ঘটে ওটা খুব অদ্ভুত, খুব শান্ত নিরিবিলি ছিল তার রুমটা। ওখানে চেয়ারের মধ্যে একজন লোক বসা। তো এখানে একটু বলে রাখি, যখন সে রাশিয়াতে গিয়েছিল দিমিত্রি আলবানভের সাথে দেখা করার জন্য, আলবানভ তাকে একটা ছোট্ট ছবি দিয়ে দিয়েছিল, একটা লোকের, ভদ্রলোকের ছবি। তো ছবিটার উল্টা দিকে সফোক্লিস সারগোফেকাস লিখে সাইন করা ছিল। তো ভদ্রলোক আর বলেনি এটা কে। তো সে ছবিটা পকেট থেকে বের করে মিলায় দেখে যে এটাই সফোক্লিস সারগোফেকাস, যাকে সে ওই অন্ধকার রাতে ওই আন্ডারগ্রাউন্ড পিরামিডের ইয়েতে বসে থাকতে দেখে একটা চেয়ারে। তো সে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, সার্গোফেকাস তার সাথে কথা বলে। ইন্টারেস্টিংলি সার্গোফেকাস তাকে তিনটা ফর্মুলা শেয়ার করে, এবং বলে যে তুমি এই ফর্মুলাগুলো তুমি জেনে রাখো, তোমার প্রচন্ড বিপদের দিনে কাজে লাগবে। তো এইভাবে তাদের কায়রো অভিযান খুব ইয়ে হয়ে যায়। তো ওই সময়টায় এত ডিফিকাল্টিজ আসতে থাকে যে একটা সময় ডেইজি তাকে বলে যে তুমি করতে পারো, আমি তোমার সাথে আর এখানে থাকবো না। আর বাবা মাকে ওইভাবে দেখার পরে সে আর স্বাভাবিক থাকতে পারে না, সে স্কটল্যান্ডে চলে যাবে মনস্থির করে। তো গ্রেসও চিন্তা করে যে এত ধরনের ডিফিকাল্টিজ আসতেছে, ওদের মনে হয় স্কটল্যান্ডে পাঠিয়ে দেওয়াটাই ভালো হবে। তো সে তার বাচ্চাকে এবং ওয়াইফকে স্কটল্যান্ডে পাঠিয়ে দেয়, তারা স্কটল্যান্ডে চলে যায়, এবং সে এখানে তার ফিল্ড ওয়ার্ক চালিয়ে যেতে থাকে। তো তার সাথে সবসময় তার, যেমন সে ট্রেনে উঠছে, তার মনে হচ্ছে যে ট্রেনের অন্য একটা দূরে একটা সিটে ওই ছেলেটা, যে ছেলেটাকে সে দেখেছিল আলখাল্লা পরা, মুখ ঢাকা, উঁচু নাক, ওই ছেলেটা তাকে ফলো করছে প্রত্যেকটা জায়গায়। সে ফল কিনতে যাচ্ছে, ওই ছেলেটাই তার কাছে বিক্রি করছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। মানে তারা মানে ওখানকার ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজে তার সাথে কথা বলছে, সে ইংলিশে বুঝিয়ে দিচ্ছে, বাট যেখানেই যাচ্ছে সে ছেলেটাকে পাচ্ছে। তো সে একটু অবাক হচ্ছে, আবার জিনিসটাকে সে গুরুত্ব দিচ্ছে না। এইভাবে অনেক ঘটনা ঘটছিল। যেমন একদিন সে হোটেলে ফিরে এসে দেখে তার হোটেলের পাশের রুমটা বার্নড আউট হয়ে গিয়েছিল। একজন কাপল, মানে একটা কাপল ছিল, তারা ওই সময় হোটেলে ছিল। তো এরকম অনেক ভীতিকর ঘটনা তার সাথে ঘটতে থাকে। তো একটা সময় খুব কুইক ফিল্ড ওয়ার্ক শেষ করে নিয়ে, প্রায় ডেইজি চলে যাওয়ারও প্রায় 7 থেকে 10 দিন পরে, সে যখন ডেইজির কোনো খোঁজখবর পায় না, সে স্কটল্যান্ডে টেলিগ্রাফ করে, তাও কোনো খোঁজখবর নেয় না, পায় না। তো এরপর সে ফিল্ড ওয়ার্ক খুব কুইক কোনো মতে শেষ করে স্কটল্যান্ড চলে যায়। ডেইজির সাথে দেখা করতে যায়, গিয়ে দেখে শোনে সে যে ডেইজির বাবা মা মারা গিয়েছিল অন দ্যাট ভেরি নাইট, যেই নাইট রাতে এই ঘটনা ঘটেছিল তাদের সাথে, ডেইজি তার বাবা মাকে দেখেছিল। এবং সে জানতে পারে যে তার বাবা মা মারা যায় দুজনেই, এবং ডেইজি খুব মানসিকভাবে ভেঙে পড়ে, সে কিছুতেই ওখান থেকে আসতে চায় না। তো সে যেটা ঠিক করে যে তারা যেহেতু এখানে তাদের মানে আবাসস্থল স্কটল্যান্ডে ছিল না, তারা মেইনল্যান্ডে থাকতো, অর্থাৎ ইংল্যান্ডে থাকতো, তো লন্ডনে থাকতো, তো সে ঠিক করে যে ডেইজির কাছাকাছি স্কটল্যান্ডে কোথাও থেকে সে তার রিসার্চের মানে বাকি অংশটা রিপোর্টিংটা শেষ করবে। তো সে কিছুটা দূরে খোঁজখবর নিয়ে জানতে পারে যে কিছুটা দূরে বেশ খানিকটা জঙ্গল, জঙ্গলের পরে একটা লেক, লেকের ধারে একটা প্রাচীন একটা খোলা প্রাসাদের মতো আছে, ওটা বহুদিন ধরে কেউ ভাড়া নেয় না, সো অনেক সস্তায় সে পাবে। তো সে ওটা 3 মাসের জন্য রেন্ট করে ফেলে, তখনই রেন্ট নিয়ে ওখানে চলে যায়। তো দিনের বেলা ওখানে একজন কেয়ারটেকার থাকে 8 ঘন্টার জন্য, তো ওই কেয়ারটেকারটা তাকে জানায় যে সন্ধ্যার মধ্যে ওই কেয়ারটেকার ওখান থেকে চলে যায়। তো সে তার সমস্ত, সে আবার খুব সুন্দর ছবি আঁকত, তো ছবি আঁকার জন্য সে অদ্ভুত অদ্ভুত তার বিশাল বিশাল পেইন্টিংস গুলো নিয়ে ওই প্রাসাদে গিয়ে উঠে যায় এবং প্রাসাদের গায়ে তার পেইন্টিংস গুলো সে লাগিয়ে ফেলে। তো প্রথম দিন রাতেই সে টের পায় যে যখন কেয়ারটেকার চলে যায় বিকালবেলা, এর মধ্যে সে খাওয়া দাওয়া শেষ করে প্রাসাদের মধ্যে তার মালপত্র গুছিয়ে উপরের যে শোয়ার ঘর ওখানে চলে যায়, নিচে বিশাল একটা খোলা হল ঘর, আর শোবার ঘরগুলো সব উপরে। তো ওখানে গিয়ে সে কিছুক্ষণ পড়ালেখা করে, স্টাডি করে, স্টাডি করার পরে সে শুতে যায়। এখানে বলে রাখা ভালো যে সে ঠিক তার বিছানার পেছনে একটা বিশাল ছবি টাঙায় যেটা তারই নিজের হাতে আঁকা, সেখানে কিছুই না, সাদা বরফের উপরে কিছু গাছ আছে, গাছপালার ফাঁকে ফাঁকে বেশ কিছু নেকড়ে আছে, নেকড়ে গুলা হা করে আছে এবং প্রায় 10-12টা নেকড়ে তাকিয়ে আছে, এই ছবিটা তার হাতে আঁকা। তো ওই দিন রাত্রেবেলা যখন আগুন জ্বলছিল, এই আগুন মোটামুটি নিভে আসছিল, তখন সে শুয়ে পড়ে বই পড়তে পড়তে ঘুমায় যায়, মাঝরাতের দিকে প্রচন্ড চিৎকারে তার ঘুম ভাঙে এবং প্রচন্ড ঠান্ডা, ওয়েদারটা প্রচন্ড ঠান্ডা ছিল, তার ঘুম ভেঙে যায়। সে ওঠে, উঠে দেখে আগুন নিভে গেছে পুরোপুরি, সে টর্চ বের করার চেষ্টা করে হাতের কাছ থেকে, টর্চে টিপ দেয়, দেখে আলো খুবই নিভু নিভু, অর্থাৎ তার ব্যাটারিগুলো ফেল করবে যে কোনো সময়। ওই মুহূর্তে সে টর্চের আলোতে ঘুরে ঘুরে রুমটা দেখার চেষ্টা করে, ঘুম কেন ভাঙে, সে উঠে, উঠে একটু ছটফট হতে থাকে, তার মধ্যে একদম অস্বাভাবিক ফিলিং হতে থাকে। সে ছবিটার মধ্যে যখন তার টর্চটা পড়ে, তার চোখ দুটো স্টান্ড হয়ে যায়, সে দেখে যে ছবিটার মধ্যে বরফ আছে, গাছপালা আছে, কিন্তু কোনো নেকড়ে নাই, একটা নেকড়েও নাই। এবং কিছুক্ষণ পরেই সে নেকড়ের ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় সেই প্রাসাদের বাইরে থেকে। সে তার ভাষায় তার মতো করে তখন ঈশ্বরকে মনে করার চেষ্টা করে, তারপর প্রচন্ড ভয় নিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করে। সে দেখে যেখানে তার কয়লা মানে কয়লা রাখা ছিল, কয়লার আগুন জ্বালানো হতো, ওখানে লাকড়ি রাখা ছিল, একটা লাকড়িও নেই, প্লেন এন্ড সিম্পল জাস্ট ধোঁয়া মোচা, অর্থাৎ আলো জ্বালাবার কোনো ব্যবস্থা নেই। সে জাস্ট ওই রুম থেকে বের হয়ে নিচে হল রুমের দিকে নেমে আসার চেষ্টা করে, সে অদ্ভুতভাবে বুঝতে পারে তাকে কেউ ফলো করছে, এবং পিছনে যে স্টেয়ারটা দিয়ে সে নেমে আসছে, পিছনে সেই ছেলেটা লম্বা 7 ফিট, মানে তার গড়ন দেখেই সে বুঝতে পারে সেই ছেলেটা দাঁড়ানো। এবং যখন সে নিচে আসে খোলা হল ঘরে, দেখে একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে কেউ একজন ঢুলুনি খাচ্ছে, একটা আরাম চেয়ারে, এবং সে পরিষ্কার বুঝতে পারে সেই দাড়ি, সাদা দাড়ি, ঠিক সফোক্লিস সার্গোফেকাসকে সে যেভাবে দেখেছিল। এবং তখন সার্গোফেকাস তাকে জোরে জোরে বলে যে তুমি ভয় পেও না, জাস্ট কিপ অন গোয়িং, তুমি তোমার রিসার্চ শেষ করো, অনেকে তোমাকে ভয় দেখাবে, বা তুমি ভয় পেও না। তো যাই হোক, আমি ঘটনাটা একটু সংক্ষেপ করে আনছি এখানে সময় স্বল্পতার জন্য। এরপর সে রাশ আউট হয়ে যায় ওখান থেকে, ওই প্রাসাদ থেকে রাশ আউট হয়ে সে ছুটে দৌড়ে চলে যেতে থাকে শহরের দিকে, একটা জঙ্গল পার হয়ে যেতে হয়। তো জঙ্গলটা যখন পার হয়ে যেতে থাকে প্রচন্ড জোরে, একটা পর্যায়ে সে অনেক কিছু দেখে ওখানে, ভয়ঙ্কর অনেক কিছু দেখে, নেকড়েগুলো চিৎকার করতেছে, সে নেকড়ের চিৎকার শুনতে পায়, প্রচন্ড ভয় পেয়ে দৌড়াতে থাকে। একটা জায়গায় এসে সে থেমে যায়, দেখে যে লেকের ধারে ওই ছেলেটাই, 7 ফুট লম্বা ছেলেটা, ডেইজিকে গলা টিপে জাস্ট পানির মধ্যে চুবাচ্ছে প্রচন্ড জোরে। এবং সে মুহূর্তেই চিন্তা করে এটা চোখের ভুল, এটা আমাকে ব্লাফ দেয়া হচ্ছে আর কিছু না, কারণ ডেইজির এই রাত্রেবেলা এখানে আসার কোনো সম্ভাবনা নাই, এবং সে তাকে অনেক দূরে রেখে আসছে স্কটল্যান্ডে প্রায় অন্য প্রান্তে। তো সে বুঝে যে এটা তাকে কোনো একটা কিছু, তাকে লেকের দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে, সে ওই দিকে যায় না, সে ছুটে চলে যায়, যেতে 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 একটা চার্চ দেখে, সে চার্চটা ফেলে আরো কিছু দূর ছুটে চলে যায়, গিয়ে যতটা সম্ভব সে দেখে যে প্রায় দেড় দুই মাইলের মতো সে দৌড়ে ছুটে যায়, এবং ছুটে যাওয়ার পর তার হঠাৎ খুব খারাপ লাগতে থাকে। একটা সময় সে বুঝতে পারে যে এখানে দৌড়ায় কোনো লাভ নাই, শহর এখান থেকে অনেক দূরে। একটা সময় সে ডিসাইড করে যে সে ফিরে আসবে, চার্চে গিয়ে ওয়েট করবে। সে ফিরে চলে আসে চার্চে, আসে ভিতরে ঢুকে বসে কাঁদতে থাকে প্রচন্ড জোরে, ঈশ্বরের মানে তাদের ইয়ের সামনে, জেসাসের সামনে বসে কাঁদতে থাকে। ওই সময় একজন পাদ্রী আসে তার সামনে, পাদ্রী এসে জিজ্ঞেস করে যে তোমার কি সমস্যা আমাকে বলো। তখন সে কিছুতেই বলতে চায় না, কিছুক্ষণ পরে সে জাস্ট এতটুকু বলে যে আমার সাথে খুব অ্যাবনর্মাল কিছু ঘটনা ঘটছে, ক্যান ইউ হেল্প মি আউট। তখন সে বলে যে দেখো তুমি কনফেশন রুমে চলে আসো, তাদের একটা ছোট্ট কনফেশন রুম আছে, ওখানে কনফেশন রুমে চলে আসো, তুমি আমাকে তোমার ঘটনাগুলো খুলে বলো, কনফেস করো তোমার সাথে কি হচ্ছে। তো সে কনফেশন রুমে গিয়ে মোটামুটি সংক্ষেপে কাহিনীগুলো বলে, এবং সে খুব অদ্ভুতভাবে বলে যে আমি এরকম এরকম দেখেছি। লাস্টে সে যখন বলে যে আমি একটু আগে দেখেছি সেই ছেলেটা আমার ওয়াইফকে এরকম লেকে নিয়ে চুবাচ্ছে, পাদ্রী খুব অদ্ভুতভাবে বলে যে দেখো কনফেশন শেয়ার করার কোনো নিয়ম নাই, বাট আমি তোমাকে শুধু এতটুকু বলি, কিছুক্ষণ আগে একটা ছেলে এসেছিল 7 feet লম্বা, and his name এটা, সে একটা হিব্রু একটা নাম বলে, এবং সেই ছেলেটা কনফেস করে গেছে যে সে একজন মহিলাকে মেরে এসেছে। And 2 days after that, Grace স্কটল্যান্ডে গিয়ে দেখতে পায়, মানে অন্য প্রান্তে, সে জানতে পারে যে ডেইজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই ঘটনার পরে সে অনেক ভেঙে পড়ে, সে তার রিসার্চ জাস্ট শেষ করে, কোনোভাবে জাস্ট ইনকমপ্লিট অবস্থায় সে রিসার্চ সে জমা দিয়ে এরপর থেকে আর সে কোনো রিসার্চে অংশ নেয়নি। অ্যান্ড এরপর থেকে সে অনেকটা সময় প্রায় 7 বছরের মতো ইনস্টিটিউশনালাইজ অ্যাবনর্মাল ছিল, এবং মানে আমি বলবো যে অনেকটা ভাগ্যক্রমে এরকম একজন মানুষের সাথে আমার দেখা হয়েছিল 2003 সালে, যার কাছ থেকে আমি এই ঘটনাগুলো জানতে পারি।
অনেক ধন্যবাদ আপনাকে অরবিন্দ ভাই। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন, আর ইন দ্য মিন টাইম যারা আমাদের এসএমএস করতে চান তারা এসএমএস করুন। এসএমএস নিয়ে কিন্তু ফিরে আসছি একটু পরে। এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:42, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন ফুর্তি সুস্মিতা, লিখেছেন যে আজকে ভূত এফএম শুনতে ভালো লাগছে, বাইরে ভালো একটা ওয়েদার, এবং এই সময় ভূত এফএম না শুনলে পুরোই মিস। এছাড়াও দেখতে পাচ্ছি যে সজীব আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে তিনি হসপিটালের বেডে লাইট অফ করে ভূত এফএম শুনছেন, এবং তার জন্ডিস তার জন্য দোয়া করতে বলেছেন, দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। মিল্টন আমাদের নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন, আবার ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং তিনি বলছেন আমি আর আমার ওয়াইফ সোনিয়া একসাথে ভূত এফএম শুনছি, আজকের ঘটনাগুলো অনেক ভালো লাগছে। আমাকে স্বপন এসএমএস করেছেন ঢাকা মেডিকেল থেকে যে প্রথম ঘটনাটা অসম, এবং তিনি বলছেন যে রেডিও ফুর্তির আছে ভূত এফএম এর অনেক প্রশংসা করেছেন। এরপরে মিম আমাকে লিখেছেন বরিশাল থেকে যে আজকে খুব এনজয় করছি। সুদীপ আমাকে ফার্মগেট থেকে লিখেছেন যে অনেকদিন ধরেই ভূত এফএম শুনি, বাট দিস ইজ মাই ফার্স্ট এসএমএস। শাওন আমাকে মোহাম্মদপুর থেকে লিখেছেন আমি এবং আমার ওয়াইফ তুলি একসঙ্গে শুনছি, অনেক ভালো লাগছে আমাদের, এবং আমাদের মাত্র 3 মাস বিয়ে হয়েছে। সাইফ এবং বাঁধন আমাদের লিখেছেন যে আই লাভ ভূত এফএম। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন জেনি বরিশাল থেকে, এবং তিনি বলছেন যে এতটা ভয় না দিলেই কি নয়, যদিও জানি ভয় দেওয়াটাই ভূত এফএম এর কাজ। আমাকে এছাড়াও ডার্ক তাসনিম এসএমএস করেছেন, এবং তিনি বলছেন অসাম স্টোরি, এটা আরিফিন ভাইয়ের স্টোরিটার কথা বলেছেন। নাবিল আমাকে লিখেছেন থ্যাংকস আরিফিন ভাইয়া, একটা চমৎকার ঘটনা বলার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। সাকিব লিখেছেন যে অনেকদিন পরে ভূত এফএম শুনছি, ভালো লাগছে। নির্ঝর আমাকে লিখেছেন খিলগাঁও থেকে লাইট অফ করে ভূত এফএম শুনছি, ভয় লাগছে। আপনারা যদি আমাকে এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম @ফুর্তি .fm, হুইচ ইজ BHWTFM radioforum@radioforum.fm. আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। আপনি আরো একবার আপনার নামটা প্লিজ বলে আপনার ঘটনাটা শুরু করবেন। আরেকবার বলতে হবে।
Hello listeners, assalamu alaikum rahmatullah. This is Zubair from Shedeshwari. Well, ঘটনা শুরুর আগে কয়েকজনের নামটা একটু মেনশন না করলে মাইন্ড করবে অনেক। মুয়াজ, ইরফান, জাওয়িদ, সজীব মামা, বিপুল ভাই, আহসান ভাই, রাইদ, এভরিওয়ান লিসেনিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হ্যাপি বার্থডে টু মাই বড় দুলা ভাই আনোয়ার ভাই, থ্যাংক ইউ। ওকে, লেটস কাম টু ইনসিডেন্ট টু। আমি এখন যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আপনার 2009 এর তিনচিলার জোর, আই মিন টঙ্গী বিশ্ব ইজতেমার 45 দিন আগে আরেকটা ইজতেমা হয়। সেটা হচ্ছে শুধুমাত্র তিনচিলার সাথী ভাইদের জন্য, যারা কিনা 120 দিন আল্লাহর রাস্তায় সময় লাগিয়েছেন তাদের জন্য, এটাকে তিনচিলার জোর বলে। তো সেই তিনচিলার জোর আমি অ্যাটেন্ড করি এবং সেখান থেকে আমরা 40 দিনের জন্য আমাদেরকে পাঠানো হয় ঝিনাইদহ জেলার কোন একটা থানায়। তো ওখানে বলে নেওয়া ভালো, ওখানটাতে বেশ অনেকই হত্যাকাণ্ডের ঘটনা শোনা যায়। তো যাই হোক, আমরা সেখানে থানা সদরে অবস্থান করি এবং সেখানে আমরা 14টা মসজিদে 40 দিনের মতো ছিলাম। এনিওয়ে, তো সেখানকার লোকাল যারা তবলিগের সাথী হয়ে ছিলেন তারা আমাদেরকে একটা বিষয়ে ওয়ার্ন করে দিয়েছিলেন যে মাগরিবের পরে যেন আমরা কোনোভাবে মসজিদের ভেতর থেকে বাইরে না যাই, অর্থাৎ মসজিদের বাইরে না ঘোরাঘুরি করে। তো যাই হোক, তাদের ডিরেকশন আমরা ফলো করছিলাম, আলহামদুলিল্লাহ দ্যাট ওয়াজ রিয়েলি কুল। তো যেটা হয়, মোটামুটি আপনার 20-22 দিন যাওয়ার পরে আমাদের রোগ পরে ওখানকার লোকাল একটা পুলিশ ফাঁড়ি মসজিদে। তো পুলিশ ফাঁড়ি মসজিদে প্রথম দিন আমরা যখন যাই, যাওয়ার পরে মসজিদ থেকে পুলিশ ফাঁড়িটা ছিল প্রায় রাউন্ড অ্যাবাউট 20 গজের মতো দূরে। তো প্রথম দিন সকালে আমরা ওখানে বিছানাপত্র রাখার পরে যেটা দেখি যে একটা ভ্যান গাড়ির মধ্যে এরকম চাটাই মরানো 3-4টা ডেড বডি আনা হচ্ছে। তো দেখেই বুঝতে পারি যে মার্ডার কেসের ব্যাপার স্যাপার। যাই হোক, আমরা সেটাতে আর ইনভলভ হলাম না, আমরা আমাদের মসজিদ বাড়ি আমলের সাথে এহতেমাম করছিলাম। তো পরের দিন অর্থাৎ ওই মসজিদের সেকেন্ড দিনে মাগরিবের নামাজের পর বয়ান হচ্ছে। তো বয়ানের পরে ওই থানা থেকে 3-4টা পুলিশ আসলো, এসে বলতেছে যে ভাই এরকম একটা ডেড বডি আছে দুপুরবেলা এরকম, আপনারা তো তাবলিগে আসছেন, আপনারা যদি কেউ মেহরবানি করে লোকটা একটু গোসল দিয়ে দেন তাহলে খুব ভালো হতো। আই মিন, যা বুঝলাম আসলে ওখানকার লোকাল লোকজন তারা ওই ডেড বডিটার সৎকার করতে তেমনটা ইচ্ছুক ছিল না। তো যাই হোক, তো এরকম বলে রাখা ভালো, আমার আলহামদুলিল্লাহ এর আগে বেশ কয়েকটা ডেড বডি গোসল দেওয়ার এক্সপিরিয়েন্স আছে। তো সেই হিসাবে আমি আমাদের আমির সাহেবকে বললাম যে ইনশাল্লাহ আই ওয়ান্ট টু ডু দ্যাট, এবং আমাদের আমির সাহেব আমাকে পারমিশন দিলেন। এবং তার সাথে সাথে আমাদের জামাতে আর এক সাথী ভাই ছিলেন, তিনিও কোয়াইট এক্সপিরিয়েন্সড এই ব্যাপারটাতে। তো তিনি এবং আমি আমরা দুজন মিলে ওই ডেড বডিটাকে গোসল দেওয়ার জন্য যাই। তো প্রচুর শীত ওই সময়টাতে, ডিসেম্বর মাস। তো থানার পাশে একটা জায়গায় এরকম 4টা বাঁশ এরকম খুঁটি করে এরকম তেরপাল পেঁচিয়ে সেটাকে একটা পর্দার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানেই লাশটা রাখা হয়েছে, এবং 8-9টা হ্যাজাক বাতি জ্বালিয়ে লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো যাই হোক, আমরা সেখানে গেলাম, গোসল দিতে গেলাম। তো চাটাইটা খোলার পরে ডেড বডির যে চেহারাটা আমি দেখলাম সেটা, ইট ওয়াজ রিয়েলি ভেরি স্পুকি, ভেরি ডেঞ্জারাস, স্কেয়ারি। দেখি যে লোকটাকে, এরকম পুলিশ কনস্টেবল বললো যে লোকটাকে এরকম 4-5 জন কুপিয়ে মেরেছে, এবং লোকটার চেহারায় অসংখ্য কোপের দাগ ছিল, তার চোখটা কাটা, নাক অর্ধেক কাটা, ঠোঁট কাটা। ইট ওয়াজ রিয়েলি ভেরি ডিজাস্ট্রাস টু লুক অ্যাট দ্যাট গাই। তো লোকটাকে দেখে আমি একটু আটকে উঠি ডেড বডিটা দেখে, তারপরে আবার পোস্টমর্টম করা ডেড বডি ছিল। যাই হোক, তারপর আল্লাহর নামে আমরা শুরু করলাম। যেহেতু পোস্টমর্টম করা ডেড বডি, তো বেশ ব্লিডিং হচ্ছিল, আমাদের গোসল দিতে খুব সমস্যা হচ্ছিল। তারপরও কিছুক্ষণ যাওয়ার পর লোকটার প্রতি যে একটা ভয় কাজ করছে, ডেড বডিটার প্রতি, সমস্ত ভয় শঙ্কাকে পেছনে ফেলে সর্বোচ্চ আন্তরিকতার সাথে আল্লাহর নামে আমরা গোসল দেওয়া শুরু করলাম। এবং আমরা যতটুকু যথাসম্ভব আন্তরিকতার সাথে গোসল দেওয়া যায় আমরা সেটা করার চেষ্টা করেছি এবং গোসল দিই আলহামদুলিল্লাহ। তো গোসল দেওয়ার পরে তারপরে তাকে আমরা কাফন পরাই, কাফন পরানোর পর তাকে এরকম তাকে রেখে আমরা মসজিদে চলে এসে আমরা গোসল করি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা হয়, ওখানকার যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ওই লাশের জানাজা পড়াতে ইচ্ছুক ছিলেন না, তারপর তাদের চাপাচাপিতে আমরাই তার লাশের জানাজা পড়াই এবং তাকে আমরা কবরস্থানে যেয়ে দাফন করে দিয়ে আসি। তার 2-3 দিন পর, যেহেতু প্রতি মসজিদ 3 দিন করে থাকতে হয়, তাই আমরা মসজিদ চেঞ্জ করে 2-3টা মসজিদ পরে অন্য মসজিদে চলে যাই। তো 5-6 দিন পরে যে মসজিদে যাই, সেই মসজিদটা কিছুটা ব্যাকওয়ার্ড এলাকায় ছিল, লাইক একটু ব্যাকওয়ার্ড এলাকায়, যেখানে কমিউনিকেশন রোড পথঘাটের অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না, মানে রিক্সা ভ্যান খুব সহজে পাওয়া যেত না। তো ইন দ্য মিন টাইম যেটা হয়, আমাদের এক ওই মসজিদে গিয়েছি রাত্রেবেলা, রাউন্ড অ্যাবাউট 10-11টা বাজে, তখন ঘুটঘুটে অন্ধকার, অনেক রাত ওখানে। তো আমাদের এক জামাতের সাথী ভাইয়ের অ্যাজমার খুব টান উঠে এবং দেখা গেল উনার ইনহেলার শেষ, খুবই যাবতীয় বাজে অবস্থা, কি করুক কেউ বুঝতে পারছিল না। তো আমি আমার এক সাথী ভাই আমার দুজন আল্লাহর ভরসা করে দুই রাকাত নামাজ পড়ে আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে মসজিদ থেকে বের হয়ে পড়লাম ইনহেলারের খোঁজে। এখানে বলে নেওয়া ভালো, আমরা যেখানে অবস্থান করছিলাম সেখান থেকে ইনহেলার আনতে যেতে হবে সদরে, অর্থাৎ প্রায় 42-43 কিলোমিটার দূরে। আমরা কি করবো বুঝে উঠতে পারছিলাম, হঠাৎ রাস্তায় যেয়ে দেখি একটা রিক্সা এবং রিক্সাওয়ালা চাদর মুড়ি দিয়ে বসে আছে। আমরা দেখে খুব আশ্বস্ত হলাম, যাক একটা রিক্সা পাওয়া গেল। আমরা রিক্সাওয়ালার কাছে যাওয়ার পর কিছু বলার আগেই রিক্সাওয়ালা ঠান্ডা গলায় বলল, উঠেন। আমরা চড়ে বসলাম, চড়ে বসার সাথে সাথেই রিক্সাওয়ালা এমন ঝড়ের গতিতে রিক্সা চালানো শুরু করলো যাতে করে আমাদের মনে হচ্ছিল যে আমরা ফর্মুলা F1 রেসিং কম্পিটিশনে ল্যাম্বরগিনি মার্সেলারোতে বসে আছি। এখানে বলে নেওয়া ভালো, সেদিন ছিল ঘুটঘুটে অন্ধকার, ভয়াবহ কুয়াশা ছিল, প্রচুর ঠান্ডা, আঁকাবাঁকা রাস্তা, এবং সেই রিক্সাওয়ালা এত স্পিডে গাড়ি চালাচ্ছিল, রিক্সা চালাচ্ছিল, আমাদের মনে হচ্ছিল যে উই আর লাইক ফ্লাইং ইন দ্য স্কাই। এবং খুব অল্প সময়ের মধ্যে, রাউন্ড অ্যাবাউট 10-12 মিনিটসে বা 10-12 মিনিটের মধ্যে আমরা সদরে পৌঁছে যাই। সেখান থেকে ফার্মাসি থেকে আমরা ইনহেলার কিনি, ইনহেলার কেনার পর আমরা আবার সেই রিক্সা চড়ে বসি এবং সেই রিক্সা আমাদেরকে আবার সেই স্পিডে, সেইভাবে, সেই টেম্পোতে করে আমাদেরকে আবার মসজিদে পৌঁছে দেয়। তারপর যেটা হয়, মসজিদে পৌঁছে যাওয়ার পর আমাদের যে সাথী ভাই ছিলেন আমার সাথে, আমি তাকে ইনহেলারটা দিয়ে তাকে মসজিদে পাঠিয়ে দিই এবং আমি রিক্সাওয়ালাকে ভাড়া দিতে যাব। এমন সময় ঘটে একটা ঘটনা, সেটা হচ্ছে এরকম, আমি যখন রিক্সাওয়ালাকে ভাড়া দিতে যাবো তখন রিক্সাওয়ালা খুব বিনয় স্বরে ভাড়া নিতে চাচ্ছিল না এবং তার লোকাল ল্যাঙ্গুয়েজে সে বলছিল যে আপনি আমার জন্য যা করেছেন সেটা তো আমার জন্য অনেক কিছু ছিল, আমি আর আপনার কাছ থেকে কিভাবে ভাড়া নিব। শুনে আমার কিছুটা খটকা লাগলো, লোক বলে কি। ইন দ্য মিন টাইম যেটা হয়, হঠাৎ এক ধাক একটা ঝটকায় তার চেহারা থেকে চাদরটা নেমে যায় এবং চাদরটা নেমে যাওয়ার পর যে চেহারাটা আমি দেখি সেটা দেখে আমি টোটালি স্টান্ড হয়ে যাই। এই রিক্সাওয়ালা আর কেউ নয়, সেই লোকটা যাকে কিনা কয়েকদিন আগে আমি গোসল দিয়েছি, কাফন পরিয়েছি এবং নিজ হাতে কবরে শুয়ে দিয়েছি। তারপর যেটা হয়, তিনি খুব সালাম দিয়ে আমাকে খুব ভদ্রভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যায়, অন্ধকারে মিশে যায়। ইন দ্য মিন টাইম আমাদের জামাতের যে আমির সাহেব ছিলেন তিনি আমাকে নিয়ে মসজিদে আসেন এবং আমি মসজিদের ভিতরে এসে দেখি যে মাত্র 25 মিনিটের মধ্যে আমরা সেখান থেকে সদরে আসা যাওয়া করেছি রিক্সায়, যা কিনা এক কথায় ইম্পসিবল। এবং এটার দ্বারা আরো একটা জিনিস প্রমাণ হয়ে গেল, ভালো কাজ কখনো কোনোদিন কোনো সময়ও বৃথা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই,
ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা এতক্ষণ শুনছিলাম আরো একটা ঘটনা এবং সেটা নিশ্চয়ই আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আমাদের কাছে অলরেডি বেশ কিছু SMS চলে এসেছে এবং আমাদেরকে মহিউদ্দিন লিখেছেন, তারা তিন ফ্রেন্ডস একসাথে ভূত FM শুনছেন এবং তারা এনজয় করছেন। মিম আমাদের লিখেছেন নারায়ণগঞ্জ থেকে যে আমি আমাদের বিল্ডিং এর একটি হন্টেড স্পটে বসে ভূত FM শুনছি, খুব ভয় লাগছে আমাকে। নাতাশা গুলশান থেকে লিখেছেন যে অনেক স্কেরি একটা স্টোরি, সবগুলো ঘটনায় তিনি বলছেন স্টোরিজ যেহেতু লিখেছেন আমাদেরকে। এছাড়াও রাজার দুরি দীপন লিখেছেন যে গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল। সামান্তা আমাদের গুড়ান থেকে লিখেছেন যে আরিফিন ভাইয়ের স্টোরিটা মতো এরকম লম্বা ঘটনা শুনতে তার অনেক বেশি ভালো লাগে। আরিফিন ভাইয়ের আমি আরো কিছু মিস করেছি, আরো অনেকেই প্রশংসা করছিলেন এবং তিনি যখনই আসেন তখনই অসংখ্য এরকম SMS আমরা পাই এবং মাঝে মাঝে আমরা তাকে এই জন্য ইনভাইট করি এবং আশা করি যে আপনাদের অনেক বেশি ভালো লাগে। আমি একটা জিনিস আপনাদেরকে আজকেও বলবো গতদিনের মতো, যে আপনাদের যে সমস্ত ঘটনাগুলো ভালো লাগে সেই সমস্ত ঘটনাগুলো আপনারা একটু মানে ওই যে রেটিং এর দায়িত্বটা আপনাদের নিতে হবে আর কি, যে ঘটনাটা আপনাদের ভালো লাগবে সেই ঘটনাটা কোনটা ভালো লাগছে সেটা আমাদের অবশ্যই জানাতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কোন ধরনের ঘটনা আপনাদের পছন্দ এবং কোন ধরনের ঘটনা আপনারা চান। আমাদেরকে মিজান লিখেছেন, ও আমার খুব ভয় লাগছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন ধানমন্ডি থেকে রণিত এবং তিনি SMS করছেন, তিনি বলছেন যে কিছু তার প্রবলেম আছে, তারপরে তিনি শুনছেন। রূপম আমাদেরকে SMS করেছেন মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, বনানী থেকে আমাদের SMS করেছেন তোফাজল এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো ভালো হবে মনে হয়। উদয় আমাদের সিটি ইউনিভার্সিটি হল থেকে SMS করেছেন, সকালে এক্সাম তারপরেও তিনি ভূত FM শুনছেন, তবে আপনার পরীক্ষা খারাপ হলে সেটার জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী না। এলিফ্যান্ট রোড থেকে আমাদেরকে SMS করেছেন, নামটা পড়তে পারলাম না আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি রাকিব, ধ্রুব গাজীপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে, মহসিন এসএমএস করেছেন এবং তিনি বলছেন স্টোরিগুলো খুব ভয়ের আমাদেরকে। রুবেল ময়মনসিং থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন অনেক ভয় লাগছে, ঘটনাগুলো সত্যি ভয়ঙ্কর। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এসএমএস করেছেন, আচ্ছা নাম ছাড়াও অনেকে এসএমএস করছেন, আমি সেই এসএমএস গুলো পড়ছি না। আমাকে আজমান এসএমএস, আরফান এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাকে অমিত রিফাত কারণ বাজার থেকে, এবং তিনি বলছেন তিনি এসএসসি এক্সাম শেষ করেছেন। ইস্তিয়াক আমাকে এসএমএস করেছেন এবং তিনি এবং তার ওয়াইফ সাইজা তারা লাইট অফ করে ভূত এফএম শুনছেন। আমাদেরকে অর্চিতা এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে টিটু, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন নূর সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে আপনাকে এসএমএস করতে গেলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা চলে যাবো একটা ব্রেকে এবং ব্রেকের পরে ফিরে আসবো আবার নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময়ের রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে আজকের অতিথিরা এবং ঘড়িতে সময় রাত 1:05। আজকের এই চমৎকার এপিসোডটি যদি কেউ আপনারা মিস করে ফেলেন তাহলে আপনাদের যেটা করতে হবে, আপনাদের এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনতে পারবেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন মাই টিউন ফ্রম এয়ারটেল। ভূত এফএম টিউন কোড ইজ 92125 অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং আস এসএমএস, জাস্ট টাইপ সিটি স্পেস 92125 অ্যান্ড সেন্ড ইট টু 3123। ব্যাস এই 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 টিউনটি আপনার হয়ে যাবে। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়। আমি বলেছি যে অনেকেই আমাদের এখানে এখানে উপস্থিত হয়ে ঘটনা বলতে পারেন না, তাদের ঘটনা আমাদেরকে পড়ে শোনাতে হয় বা শেয়ার করতে হয়, সেরকমই একটি ঘটনায় চলে যাচ্ছি আমি আবারও। ঠিক যেভাবে ঘটনাটি আছে সেভাবেই পড়ছে। এই ঘটনাটি আমাদের লিখেছেন সঞ্জিদা হুসাইন, এবং তিনি যেভাবে লিখছেন আমাদের ফ্যামিলির আঙ্কেল সহ আমরা, আচ্ছা, ক্যামেরুন হাইল্যান্ড নামের একটি সুন্দর জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে এক রাত ছিলাম। তার পরের দিন আমরা রওনা হই সেখান থেকে, এবং হাইওয়ে দিয়ে ফেরার পথে দেখি তুলনামূলক অন্য রাস্তা থেকে ওই রাস্তাটা বেশ চওড়া ছিল এবং দুই সাইড দিয়ে লম্বা সব উঁচু পাহাড় ছিল, আর রাস্তার দুই পাশে অনেকগুলো ওয়ার্নিং সাইন বোর্ড ছিল যেখানে গাড়ি সাবধানে চালানোর কথা বলা হয়েছে। এবং আমরা ওই রাস্তাটুকু পার করার পর আমার আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, ওই রাস্তাতে রাস্তাটা এত চওড়া কেন, আর ওই রাস্তার দুই পাশে এত অ্যালার্ট সাইন কেন? আঙ্কেল বলল যে ওই রাস্তাটা নাকি বিভিন্ন সময়, মানে অফন যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, তাই ওই রাস্তাটা থেকে এত কেয়ারফুল বানানো হয়েছে। আমরা রিজনটা জিজ্ঞেস করতে উনি স্টোরিটা বলা শুরু করলেন। বেশ কয়েকদিন আগে একজন ভদ্রলোক, সে হচ্ছে কুয়ালালামপুর থেকে, আমার ওনার ভিলেজে ঈদ করতে যাচ্ছিলেন, এবং গভীর রাত ছিল তখন যখন তিনি ভিলেজে যাচ্ছিলেন, এবং জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ করে উনি দেখলেন যে রাস্তার পাশে একজন মেয়ে রেড টপ, ব্ল্যাক প্যান্ট আর একটা স্কার্ফ পরা, এবং সে একা বসেছিল। মেয়েটির মুখটি হাফ স্কার্ফ দিয়ে ঢাকা ছিল এবং মেয়েটি লিফট চাচ্ছিল। লোকটি ভদ্রতার কারণ খাতিরেই গাড়িটা থামিয়ে দাঁড় করিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলেন যে উনি কে, আর এত রাতে এখানে একা বসে ছিলেন, আর ওনার প্রবলেম কি? মেয়েটি কিছু না বলে স্ট্রেইট ফরওয়ার্ড রিপ্লাই দিল যে ওনার বাসাটা কাছেই আর ওনার ওই পর্যন্ত লিফট লাগবে। লোকটি রাজি হল এবং মেয়েটি গাড়িতে বসে এবং মেয়েটিকে গাড়িতে বসতে বলল। গাড়িতে লোকটি অনেক জিজ্ঞেস করলো কিন্তু মেয়েটি একটাও অ্যান্সার দেয়নি। আর সব থেকে স্ট্রেঞ্জ যে ঘটনা সেটা কথা ছিল সেটি হচ্ছে যে মেয়েটির মুখ পুরো জার্নিতে সেই হাফ ঢাকা ছিল, মেয়েটি ওনার পুরো মুখটা দেখায় নাই, অনলি গাড়ির উইন্ডোর দিকে তাকিয়েছিল। এবং ফাইনালি যখন মেয়েটির বাসা তারা সবাই মিলে পৌঁছালো, মেয়েটি তখন বলল যে তার পরের দিন ঈদে যদি সবাই মেয়েটির বাসায় বেড়াতে আসে তাহলে সে খুব খুশি হবে। এবং লোকটি বলল ঠিক আছে আমি আসব, পরে মেয়েটি গাড়ি থেকে নেমে পড়ল। মেয়েটি অনেক থ্যাঙ্কফুল হয়েছিল, লোকটির কাছে মনে হলো যে বেশ ভালো, মানে যেটা মানে খুবই ভালো লেগেছিল আর কি। পরের দিন যেদিন ঈদ ছিল লোকটি ওনার এক ফ্রেন্ডকে নিয়ে ওই মেয়েটির বাসায় বেড়াতে গেলেন। মেয়েটির বাবা এবং মা ওই লোকটার মানে ওদের দুজনকে এবং ফ্রেন্ডকে অনেক ভালো মতন আপ্যায়ন করলেন। এবং সাডেনলি লোকটির ফ্রেন্ড লোকটাকে জিজ্ঞেস করলো যে দোস্ত তোর ওই ফ্রেন্ডটা মেয়েটা ওই মেয়েটা কোথায়, এখনো বের হচ্ছে না কেন? লোকটি বলল যে মনে হয় রেডি হচ্ছে, বের হয়ে আসবে। কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যায় কিন্তু মেয়েটি আর বের হয়ে আসে না। ইভেন্চুয়ালি লোকটি মেয়েটির প্যারেন্টসদের জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনার মেয়েটি কোথায়, এখনো বের হয়ে আসছে না কেন? প্যারেন্টসরা বলল মেয়ে কিসের মেয়ে? লোকটি সারপ্রাইজিংলি বলল যে মানে কার মেয়ে, মানে আপনাদের মেয়ে? প্যারেন্টসরা রিপ্লাই দিল যে আমাদের মেয়ে 10 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। লোকটি এক্সট্রিমলি শকড হয়ে মানে উত্তর দিল যে দেন কালকে রাতে আমি যে মেয়েটিকে লিফট দিলাম উনিকে। এতে তার প্যারেন্টসরা উত্তর দিল যে কি হয়েছে, কি বলছো তুমি, যে মেয়ে মারা গিয়েছে সে আবার কালকে রাতে লিফট চালু কি করে? লোকটি পরে ফুল ইনসিডেন্টটা তাদেরকে খুলে বলল এবং পরে প্যারেন্টসরা ওদের রুমে নিয়ে লোকটিকে ওই সেম রেড টপ ব্ল্যাক প্যান্ট আর স্কার্ফ দেখালেন আর আস করলেন যে মেয়েটি কি সেম ড্রেস পরেছিল। লোকটি এক্সট্রিমলি শকড হয়ে বললেন যে হ্যাঁ। প্যারেন্টসরা বলল যে 10 বছর আগে ওই রাস্তায় ওনাদের একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং যেখানে মেয়েটির ডেথ হয়ে যায়, এবং কিন্তু ওই মেয়েটির প্যারেন্টসরা ফর্চুনেটলি সার্ভাইভ করেন। এই শুনে লোকটি তার এবং তার ফ্রেন্ডরা হিপনোটাইজড টাইপ হয়ে যায় এবং লোকটি যার লোক এবং লোকটিকে ঝাড়ফুঁক করা হয় আর লোকটি প্রায় 1 উইক জ্বরে ভুগেছিল। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন, আমি আগেই বললাম যে নামটা বলেছিলাম যে সানজিদা হুসাইন, এবং তিনি দেশের বাইরে থাকেন যে কারণে তিনি আজকে এখানে উপস্থিত হতে পারেননি, আমি তার ঘটনাটি পড়ে শোনালাম। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আলিফ জয়েন করেছে। আলিফের কাছে একটা ঘটনা রয়েছে এবং আলিফ লাস্ট উইকে লাকসাম গিয়েছিলেন না, লাকসাম গিয়েছিলেন এবং সেখানে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবেন আলিফ।
আসসালামু আলাইকুম লিসেনার্স। তো রাসেল ভাই যেটা বললেন, তো লাস্ট উইকের আগের সপ্তাহ আর কি আমি একটা ডেন্টালের কাজে লাকসাম যাই। তো সেখানে আমাকে মাসখানেক আগে একজন ফোন দিয়েছিলেন আর কি, তো বলেছেন যে আমার এখানে একটা হন্টেড এরিয়া আছে, এটা যদি আপনি কখনো পারেন ভিজিট করে যাবেন। তো আমি আমার কাজ শেষ করে যে বাড়িতে উঠেছি সেখানে যাওয়ার পর ওই লোককে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আমাকে বললেন যে আপনি এই জায়গাটায় আসেন। তো আমার আমি যে বাড়িতে উঠেছি সে যে জায়গাটার নাম বলেছে সেটা ওই বাড়ি থেকে খুব বেশি দূরে না। তো তার সাথে আমি দেখা করলাম। দেখা করার পরে আমি বললাম আপনি যে জায়গাটায় আমাকে নিয়ে যেতে যাচ্ছেন সেটা কত দূরে? সে আমাকে বললেন যে এটা বেশি দূরে না, এখান থেকে খুবই কাছে, 1/2 hour মতো লাগতে পারে। বললাম ঠিক আছে তাহলে আমি যাওয়া যাক। তো ওই দিনই সকালবেলা আমি রওনা হই। তো যেই জায়গায় উঠেছি সেখান থেকে রিক্সা নিয়ে যে জায়গায় যাবো ওখানে একটা রেল স্টেশন পড়ে। তো সেই রেল স্টেশনে আমি রিক্সা দিয়ে থামি তার সাথে, এবং ওই বাড়ি থেকে আমার রেল স্টেশন পর্যন্ত যেতে লাগলো 10 থেকে 15 মিনিটের মতো। এরপর রেল লাইন ধরে হেঁটে এগোচ্ছি, এই রেল লাইন ধরে আপনার এরপরে আর রিক্সা যাবে না। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি রেল লাইনের উপর দিয়ে। 5 মিনিট রেল লাইনের উপর দিয়ে হাঁটার পর হাতে বাম দিকে টার্ন নিতে হবে। হাতের বাম দিকে টার্ন নেওয়ার পরই দেখলাম যে হাজার হাজার করই গাছ আর গজার গাছ রাসেল ভাই। তো মানুষ হেঁটে হেঁটে এই জায়গাটা ইউজ টু হয়ে গেছে আর কি। তো ওই জায়গায় এমনি রিক্সা বা কোনো ভেহিকেল যাবে না, আপনাকে হেঁটে যেতে হবে। তো ওই রাস্তা ধরে এগোচ্ছি, 4 থেকে 5 মিনিট পর দেখলাম একটা মন্দির। হাতের ডান সাইডে পড়ে মন্দিরটা। মন্দিরটার ভেতরে একটা মূর্তি ছিল, আর দেখলাম যে মন্দিরটার ইটগুলা খসে পড়ছে আর কি, মানে কোনো সিমেন্ট নাই, সিমেন্ট দিয়ে ইটগুলা বের হয়ে আছে। এবং যে দরজাটা দেখলাম মন্দিরের, একদম মনে হয় ওখানে উপর দিয়ে কোনো বুলডোজার গেছে এরকম কিছু, একদম স্ম্যাশড অবস্থা দরজাটা। তো ওই রাস্তা দিয়ে আরো এগোলাম, তখন বাজে দুপুর একটা বা দেড়টার দিকে আর কি। আরো এগোচ্ছি, আর এগোতে হতে সামনে দেখলাম একজন বুড়ো মানুষ, সে ঝাড়ু দিচ্ছিল এবং পাতা কুড়াচ্ছিল লাকড়ির জন্য। তো তাকে জিজ্ঞেস, সে আমাকে হঠাৎ করে বললেন যে আপনারা কোথায় যাচ্ছেন? তো আমরা বললাম যে ভাই আমরা এখানে হাঁটতে বেরোয়েছি চাচা। তো বললো যে হাঁটতে বেরোয়েছেন ভালো কথা, কিন্তু এখানে রাতে এসেন না। তো আমি জিজ্ঞেস করলাম রাতে কেন আসবো না? বললেন যে রাতে এখানে নর্মালি আজে বাজে মানুষদের আড্ডা বসে, এখানে আসার দরকার নেই। তো আমরা ভেবে আর কিছু না বলে তার সাথে কথা না বাড়িয়ে আগে এগিয়ে যাই। তো এগোতে গোছে ভালোই এগোতলাম, ভালোই এগোলাম, মানে 7 থেকে 8 মিনিটের মতো এগোলাম। এগোনোর পরেই দেখলাম যে ছোট্ট একটা উঠোন, বাম পাশে দুটা বাড়ি, বাড়ির পেছনে অনেক অসংখ্য গাছ, ওইখানে আমরা চোখ দিই না। তো একটা বাড়ি হচ্ছে পাকা বাড়ি, পাকা বাড়িতে আমি দেখলাম যে দরজাটা লাগানো, দরজাটার অনেক ঝুল এবং দরজার অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা, আর যে জানালা, জানালার শিকগুলো একটু ভাঙা ভাঙা। তো আমি ভেতরে ঢুকলাম অনেক কষ্টে। ভেতরে ঢোকার পর একটা আলমিরা দেখলাম, এত সুন্দর কারুকাজের আলমিরা কিন্তু ভাঙা, একদম ভাঙা, পুরাটাই ভাঙা। পাশে একটা খাট দেখলাম, ওইটাও আপনার জরাজীর্ণ অবস্থা এবং গুড়া গুড়া মতো অবস্থা। পাশে একটা টেবিল দেখলাম, টেবিলের উপরে কিছু রঙের কোটা আর কিছু ভাঙা কলসি, উপরে কিছু বাদুর দেখলাম ঝুলছে, এবং যে চালটা, টিনের চালটা অর্ধেক আছে অর্ধেক নাই। তো আমি ওই জায়গা থেকে বেরিয়ে পাশের ঘরটাতে ঢুকি, পাশের ঘরে ঢুকে দেখি যে কিছুই নেই ঘরের ভিতর, জাস্ট একটা নর্মাল চেয়ার আছে। তো আমি ওই জায়গা থেকে বেরিয়ে যাই। বেরোনোর পরে তো ভাবলাম যে এই জায়গাটা কি আসবো, এটা নর্মাল একটা বাড়ি। তো যেই লোকটা আমার সাথে আসার কথা, সে অর্ধেক পথে আর আসে নাই। সে বলে যে ভাই আপনি যান, আমি আর যাবো না। কেন? কারণ সে ওই জায়গাটা আসলে ভয় পায়, সে যেতে চায় না। তো আমি একাই বাড়িটা পরিদর্শন করি এবং ব্যাক করি। তো যেতে যেতে মনে করেন 40 থেকে 50টা স্টেপ নেওয়ার পর আমি বাড়িটার দিকে তাকাই, তাকানোর আমি নর্মাল চিন্তা করে তাকাই। হঠাৎ করে দেখি যে টিনের বাড়িটা, সেখান থেকে লাল একটা আলো টাইপের ব্লিঙ্ক করলো, এবং আমার কাছে মনে হচ্ছে এ আমার পুরো রাস্তাটাই ফলো করছে, বা আমাকে দেখছে যে কিভাবে সে হেঁটে যায়, এরকম মনে হচ্ছে যে আমার পিছনে মনে কেউ আছে। তো আমি জায়গাটা আস্তে আস্তে সরে যেতে থাকি, আর কিছু চিন্তা না করে ভাবলাম যে রাতে আসবো, এবং আপনাকে SMS করলাম যে রাসেল ভাই আমি এই জায়গায় আসছি। তো বাসায় আসলাম জোহরের নামাজ এবং আসরের নামাজ পড়ে, আপনার আমি নর্মালি ঘুমিয়ে, মানে নর্মালি ঘুমাই না, ওই দিন আমার কেন জানি ঘুম চলে আসলো। রাত্রে 8টা 9টার দিকে উঠলাম এবং প্রিপারেশন নিলাম যে আজ রাত 2টার দিকে আমি ওই জায়গায় যাবো। ওই দিন শুক্রবার ছিল, ভূত FM আমি শুনে, ভূত FM শুনি অনেক কষ্টে, তো আপনাকে বলেছি। তো 2টার দিকে এখানে যাব, যখন বা 1:30 বাজে তখন আমি হঠাৎ করে দেখি আমার টর্চ, মানে যে টর্চে চার্জ নেই, ইলেকট্রিসিটিও নাই, চার্জ দিব কিভাবে? হঠাৎ করে দেখলাম ইলেকট্রিসিটি চলে আসলো 10 মিনিটের মাথায়, চার্জ দিলাম 20 মিনিটের মতো টর্চ লাইট, এবং চার্জ দিয়ে ওই জায়গায় যাব। কিন্তু রাসেল ভাই আমার পা এগোচ্ছে না, আমরা কেউ এগোতে পারছি না, কেমন জানি মনে হচ্ছে যাই না যাই না, জায়গাটা যাওয়ার দরকার নেই, কিন্তু তাও অনেক কষ্টে যাই, যেহেতু আসছি এই জায়গায় আর তো কবে আসবো। তো রিক্সা খুঁজে পাচ্ছি না, রাত 2টার দিকে রিক্সা কোথার থেকে পাবো? হেঁটে হেঁটে আসতে রেল স্টেশন পর্যন্ত আসতে লাগলো, ওখানেই লাগলো 25 মিনিটের মতো। পরে যখন রেল লাইন ক্রস করে এগোলাম, ওই রাস্তা ধরে এগোনো স্টার্ট করলাম, 10টা স্টেপ দেওয়ার পরে তখনও মন্দিরটা একটু সামনে, আমার মনে হলো আমার পেছনে মিছিলের মতো কিছু আসছে, মনে হচ্ছে অনেকগুলো মানুষ হাঁটছে। তো মন্দিরটার সামনে যেতে দেখলাম যে ওই মন্দিরটা আগের মতোই অবস্থায় আছে, এবং আরেকটু আগানোর চেষ্টা করলাম। আমার চেষ্টা করার অবস্থায় যে আমার সাথে দুজন ছিল, একটা ছিল হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আর যে লোকাল ছেলেটা আমাকে ফোন দিয়েছে, তারা দুজন আর এগোতে চাচ্ছে না, তুমি আপনি যান আমিও যাবো না, বা আপনিও চলেন আর যাওয়ার দরকার নেই। তাই আমি বললাম যে আমি তো আসছি এখানে কিছু, আপনাদের বললেন যে ইনভেস্টিগেট করার, ভয় করার জন্য, আমি যাই গিয়ে দেখি কি অবস্থা, বলে না আপনি যান। তাও ওদেরকে অনেক কষ্ট করে নিয়ে গেলাম আমি। হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ করে দেখি যে উপরের গাছগুলা, গজার গাছগুলা করে গেছিল বাঁকা হয়ে আছে, মানে দুই পাশের গাছগুলো একসাথে হয়ে আছে। তো আমার কাছে জিনিসটা খুব মানে অড লাগছে আর কি, এটা এরকম কেন হচ্ছে? তো এগোচ্ছি আস্তে আস্তে, এগোনোর চেষ্টা করছি। আবারও রাসেল ভাই 5 মিনিট পরে আমি পিছনে, মনে হচ্ছে যে আমার পিছনে মিছিলের মতো অনেক কিছু আসছে, অনেক মানুষ আসছে মনে হচ্ছে, এবং পায়ের স্টেপ বলবো না, মনে হচ্ছে যে অনেকগুলো মানুষ আছে। আমি চারদিকে টর্চ মারি, উপরে টর্চ মারি, আমি কিছুই পাই না। আমি আরেকটু এগোলাম, এগুলো এগোতেই টর্চ মারি, এবং টর্চ মারা অবস্থায় ডান সাইডে, হাতের ডান সাইডে আমি দেখি যে অনেকগুলো শিয়াল, পাঁচ ছয়টা শিয়াল। তখন আমি মনের সাই দিলাম যে না ঠিক আছে, এতক্ষণ যে আমি এই সাউন্ড গুলা পাচ্ছি বা মনে হচ্ছে এটা মানে শিয়ালের সাউন্ড হবে। কিছুক্ষণ পর আমি আবারও সেই সাউন্ড শুনি এবং মনে হচ্ছে যে পিছন থেকে অনেকেই আসছে, মনে হচ্ছে আমার হাতে কি গাছগুলো নড়ছে। আমি চারপাশে, গাছের চারপাশে টর্চ মারি, কিন্তু না, আসলে কিন্তু আসলে এরকম কিছু না। তো ওই জায়গায় টর্চ মারতে আবার দেখলাম একটা শিয়াল, বাকিগুলা নাই আর কি। তো আমি এগোচ্ছি আস্তে 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 আস্তে, এগোনোর পরে প্রায় তিন থেকে চার মিনিট পরে আমি ওই আমার ডেস্টিনেশনে চলে যাই। এবার হচ্ছে ডেস্টিনেশনের ঘটনা, আকাশ পুরাই মেঘলা, মানে লাল হয়ে আছে আকাশ, এবং ওই স্পার্ক করছে, এবং আমি দেখছি যে আমার হাঁটার রাস্তাগুলা সাদা হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমি এগোচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। যেই বাড়িটায় আমি, পাকা বাড়ি, ঢুকলাম সকালবেলা, সেটাতে দেখলাম তালা নাই। এখন আমি এটা নর্মালি নেই, তালাটা মনে হয় কেউ নিয়ে গেছে বা কিছু একটা। তো দরজাটা কিন্তু ভাঙা না, দরজা ভেঙেই তো মানুষ তালাটা নিতে পারে, দরজা দরজার মতোই আছে, তালাটা নাই। এবং ভেতরে লাইট মারলাম, ভেতরে আমি কিছু পেলাম না, কিন্তু উপরে যে টিনের চালা বলেছিলাম অর্ধেক আছে অর্ধেক নাই, আমি এবার টিনের চালা এসে দেখতে পাই। এবার ব্যাক করি পাশের বাড়ি, পাশের যে ঘরটা সেটার ভেতরে ঢুকি আমি। ভেতরে ঢুকে অবাক কাণ্ড, সকালবেলা আমি কিছুই দেখি নাই, এখন আমি একটা ইজি চেয়ার দেখছি, এবং ওই চেয়ারটার যে ফোম গুলা ছেঁড়া, মানে ছিঁড়া অবস্থা। তো আমি এটা দেখে মোটামুটি অবাক হই, এবং যেহেতু বাড়িটাতে মানে দেখতে এসেছি, তো আমি বাড়ির আশেপাশে ঘোরার প্ল্যান করে বাড়ির পিছন দিকে গেলাম, যে পাক্কা বাড়িটার পাশে যে টিনের বাড়িটার পেছনে গেলাম। পেছনে দেখলাম একটা বেড়া, বেড়াটার পাশে একটা গর্ত, এবং পাশে কবরের মতো কিছু একটা দেখলাম, আর পিছনে অসংখ্য গাছ। এই যে রাসেল ভাই, আমি সেখানে আছি, আকাশে মেঘ এবং যে স্পার্ক করছে, আমার রাস্তাগুলো ক্লিয়ার হচ্ছে, উপর থেকে এতবার যে স্পার্ক করতেছে রাস্তা সাদা, আমি দেখতেছি হঠাৎ হঠাৎ সাদা হয়ে যাচ্ছে আমার সামনের ভিউগুলা, ওখানে কিছুই দেখছি না, পুরাই অন্ধকার, পুরা অন্ধকার। পরে দেখলাম এটা একটা কবরস্থান, আর আমরা যে জায়গায় আছি এটা কবরস্থানের শেষ প্রান্ত। হঠাৎ দূরে চোখ পড়তেই দেখি যে কিছু একটা সাদা টাইপের ওই কবরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি জিনিসটা অতটা চোখে ফেলি না, কিন্তু ওরা দেখলাম যে আমার দিকে দৌড়ে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। ওরা একটু দূরে ছিল আমার থেকে, বলে যে ভাই আপনি এখান থেকে তাড়াতাড়ি চলেন, আমি আমার থাকবো না, প্লিজ আমাকে আমাকে মানে পায়ে ধরার মতো অবস্থা, এখানে চলে যান, এখানে চলে যাবো। তা আমি ওই যে সাদা একটা ছায়া দেখতে পেলাম বা কিছু, ওইটার দিকে আমি একটু নজর দিলাম, ভালো করে নজর দিলাম, দেখলাম ওইটা দূরে আস্তে আস্তে চলে যাচ্ছে, আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, এবং খুবই স্লোলি। এবং হঠাৎ করে মনে হলো আমার দিকে এটা তাকালো, ওটা তাকাতে তাকাতে আমি আস্তে করে ব্যাক করার চেষ্টা করি, ব্যাক করার চেষ্টা করি। তো আমি রাস্তা ধরে এগোই, রাস্তা ধরে এগোতে এগোতে দেখি যে আসলে অনেকগুলো মাথার মতো, আমরা ওই যে করই গাছ, গজার গাছগুলো বাগান নাই, অনেকগুলো মাথার মতো কি জানি আমি দেখছি, এবং মনে হচ্ছে যে এরা কি আমার কাছে চলে আসবে। আমি খুব ভয় পেয়ে, এবং যে যারা আমার সাথে ছিল ওদেরকে আমি আর কিছু বলি না, কারণ ওরা এমনিতেই ভীত অবস্থায় আছে, ওদেরকে বললে দেখা যাবে যে ওরা ওখানে আমাকে ফেলে দৌড় দিয়েছে। তো আমি আস্তে করে এগোতে থাকি, হঠাৎ করে আমি ঠিক দুপুরবেলা যেভাবে পিছনের দিকে তাকিয়েছিলাম, এবারও আমি ঠিক পেছনের দিকে তাকাই। হঠাৎ করে মেঘ চমকালো, বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে, আমি দেখি যে ওই উঠোনে একটা চেয়ার, যে ইজি চেয়ারটা আমি ঘরের ভেতর দেখেছি ওইটাই, কারণ ওইখানে রাসেল ভাই কোনো মানুষ ছিল না, ওইখানে ইজি চেয়ারটা পড়বার মানে উঠোনে পড়ে আছে। এটা দেখে আমি আস্তে আস্তে এগোই, আস্তে আস্তে এগোই, এবং চারপাশে টর্চ মারতে মারতে এগোই। এমন সবাই দেখি যে ওরা হঠাৎ করে আমাকে ফেলে সামনের দিকে চলে গেল, দৌড়ে চলে গেল। তো ওদেরকে ধরবো এই জন্য আমি আমার হাঁটার স্পিড আস্তে আস্তে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিতে দিতে যখন মন্দিরের কাছে চলে আসলাম, এমন সময় দেখি মন্দিরের রাসেল ভাই মূর্তিটা নাই। তো মন্দিরের দরজা ওই রকম অবস্থায় আছে, মূর্তিটাও দেখলাম না, এবং আশেপাশের গাছগুলা মনে হচ্ছে যে আমাকে উড়িয়ে নিয়ে যাবে এত বাতাস। তো ওই জায়গাটা অনেক কষ্টে ত্যাগ করে রেল স্টেশন পর্যন্ত আসলাম, ওখানে একজনের সাথে আমার দেখা হয়, এবং সে আমাকে বললেন যে আপনি ভেতরে গিয়েছিলেন একটু আগে। তো ওই লোকটার সাথে দেখা করা অবস্থায় যখন দেখা হয় আমার, এবং যারা আমার সাথে ছিল ওরা অনেক দূরে গিয়ে যায়, ওরা আমার সাথে দেখেনি যে আমি ওর সাথে কথা বলছি। আমি বললাম যে আমি ভেতরে গিয়েছিলাম, বলে কি ভালো করেননি কাজটা, ভেতরে গিয়ে কাজটা ভালো করেননি। আমি বললাম যে আমি তো বেশি ভেতরে যাইনি, আমি অল্প একটু ভেতরে গিয়ে এখানে ব্যাক করলাম। বলে কি আপনি মিথ্যা বলেছেন, আপনি বাড়ি পর্যন্ত গেছেন। জিনিসটা আমার কাছে খুবই আজব লাগে, এবং আমি মাথা নিচু করে জায়গা থেকে চলে আসি, এবং দেখছি যে সে আমার মনে হচ্ছে যে সে আমার দিকে তাকিয়ে আছে। আমি রেল লাইনটা ক্রস করে স্টেশন পর্যন্ত গেলাম, যে জায়গা থেকে আমি নর্মালি রিক্সা আমার বাড়ি পর্যন্ত যায়, রিক্সা নিব, ওই জায়গায় থেকে আমি উকি মারলাম, দেখলাম যে আমার দিকে এই জিনিসটা এখনো তাকিয়ে আছে। খুব অবাক করা কাণ্ড, আমি ওখানে গিয়ে একটা রিক্সা পেয়ে যাই এবং দেখি যে ওরা আশেপাশে নাই এবং ওদেরকে অনেকবার ফোন দেওয়ার ট্রাই করছি। আমার মনের মধ্যে এখন তখন প্রচন্ড ভয় জেগে যায়, আশ্চর্য ওরা তাহলে গেল কোথায়। আমি ওদের ফোন দিচ্ছি, মোবাইল ফোন অফ, রিক্সা নিয়ে বাড়ি পৌঁছাই। বাড়ি পৌঁছানোর পরে মানে হেল্প নিব কার, তখন ওই মুহূর্তে কেউ নাই সাথে। তো বাড়ি পৌঁছানোর পরে জানতে পারলাম যে ওরা বাড়িতে চলে এসেছে অলরেডি আমার আগে, এবং ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা আমার আগে এত তাড়াতাড়ি চলে আসলা কেন। বলে যে ভাই, ওই জায়গায় আমি অনেকগুলো মানুষ দেখছি, যে লোকটা যে আমার সাথে ছিল যে আমাকে ফোন দিয়েছে, ভাই ওই জায়গায় অনেকগুলো মানুষ দেখছি ভাই, আমার ওই জায়গায় আর আমি অনেক ভয় পাই গেছি। বললাম যে ভয় পাইছন তা আমি তো ওখানে ছিলাম, আমার কথা তো চিন্তা করবেন। তো বাড়িতে আমি সকালবেলা, তো ওই দিন রাতের বেলা রাসুল ভাই তাহাজ্জুদ নামাজ পড়ে আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাই। পরদিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে ঢাকায় আসার প্রিপারেশন নিচ্ছি, ওই মুহূর্তে ওই যে বুড়ো মানুষটার সাথে দেখা হয়েছিল আমার, সে ওইখান থেকে ঘাটে যাবে, মানে পুকুরে গোসল করতে যাবে সকালে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা আচ্ছা ওখানে আপনি আমাকে যেতে মানা করছিলেন কেন? বলে যে এই যে বললাম না, যে আজে বাজে মানুষ আড্ডা বসে এখানে যায় না। আমি বললাম, চাচা আপনাকে আমি বলেন তো ওখানে আর কোনো ঘটনা আছে নাকি? বলে যে হ্যাঁ একটা ঘটনা আছে, যে ওই বাস ওখানে আগে এরকম খালি ছিল না, আগে শুনে অনেকগুলো বাড়ি ছিল, তো তারা ওই জায়গাটা ছেড়ে চলে যায়। এর মধ্যে একজন বাড়ির মালিকের মেয়ের কথা বলি, তো সে সুইসাইড করে। সুইসাইড ঘটনার পরে ওই মেয়েটার জানাজা হয় নাই, জানাজা দিতে দেয়নি এলাকার মানুষ, এবং মেয়েটার কবরটা ওই বাড়ির পেছনে দেয়া হয়। তো এটার পরে আমি বললাম, এই এই ঘটনার কারণে কি এরকম? বলে কি কেন, আপনি কি ওদিকে রাতে গিয়েছিলেন? আমি বললাম, না আমি যাই নাই, আমি জিজ্ঞেস করছি, আপনি খালি আড্ডা বসে কেউ থাকে না? আমি জিজ্ঞেস করলাম, এতগুলা কুড়ি গাছ গজার গাছ কেউ থাকে না, কোনো কোনো বসতি নেই জায়গায়? বলে হ্যাঁ আরেকটা ঘটনা আছে, ওই বাড়িতে মাঝখান দিয়ে একটা ছেলেকে কিডন্যাপ করে মেরে ফেলা হয়, এবং যে কবরটা পেছনে একটা কবর আছে, ওই কবর ওখানে একটা মানে ওই বাড়ির পেছনেই ছেলেটাকে জ্যান্ত পুঁতে ফেলে, এবং পরে যখন ডেড বডি পায় ছেলেটার, মানে আর অবস্থা তো বলার মতোই না, প্রায় এক মাস পরে ডেড বডি পায়, তো ওইখানেই আবার কবরস্থ করা হয় ছেলেটাকে। তো সেই থেকে আর কি ওই জায়গাটাতে কেউ থাকতে পারে না, এবং এ পর্যন্ত যে মালিকটা ওই জায়গাটার মালিক, যে সেও বিক্রি করার চেষ্টা করছে, কেউ নিচ্ছেও না।
ওকে, অনেক ধন্যবাদ আলিব আপনাকে চমৎকার এই ঘটনার জন্য। আমরা অনেকগুলো SMS পেয়েছি অলরেডি। আমি দেখতে পাচ্ছি আমাকে রাতুল আজিমপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আলিফ ভাই এবং জুবায়ের ভাই তাদের ঘটনাগুলো অনেক ভালো। আমাকে এছাড়াও SMS করেছেন ইথিকা এবং তিনি বলছেন আই লাভ দিস শো আ লট, এবং তারপরে তিনি লিখছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাকে হাসান মিরপুর চৌধুরী থেকে লিখেছেন যে আমার বড় মেয়ে, আচ্ছা পড়তে পারলাম না SMS টি, দীপ্ত আমাদের SMS করেছেন। SMS করেছেন মিরপুর থেকে তায়েব, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সৌরভ নয়া পল্টন থেকে লিখেছেন কুমিল্লার লাকসামে, অনেক আগে থেকে একটা লাকসাম, একটা অনেক আগে থেকে হন্টেড একটা প্লেস এবং হাজারো কাহিনী আছে ওইখানকার। আমাদেরকে ছাড়াও হিরণ লিখেছেন ভালো লাগছে এবং তিনি অন্ধকার রুমে একা একা শুনছেন। সানি 69 আমাদের বোর্ড বাজার থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে প্রতিটি ঘটনায় অনেক ভালো, অসম, এবং থ্যাংকস টু অল গেস্টস অফ ভূত FM। তানিয়া আমাদের লিখেছেন ভাইয়া খুব ভয় পাচ্ছি, ভয়ে শরীর অবশ্যই আসছে। ওকে, রাম আমাকে লিখেছেন আমি ও আমার রুমমেট লাইট অফ করে ভূত FM শুনছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন মেহেদি সায়দাবাদ থেকে, তাহা চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, নিকিতা আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, DH নোমান আমাদের SMS করেছেন, ইয়াকুব আমাদের SMS করেছেন খুলনা থেকে, কবির জিঞ্জিরা থেকে, ডালিম হাজারিবাগ ঢাকা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিঠুন SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি মাজ SMS করেছেন আমাদেরকে, মুনতাসির আবু খালিদ আবু আলিদ SMS করেছেন, এছাড়াও কায়সার SMS করেছেন কাজলা রাজশাহী থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন মানিকগঞ্জ মানিকনগর থেকে সুমি, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ধ্রুব গৌরীপুর ময়মনসিং থেকে, দিদার আমাদের SMS করেছেন কালাচানপুর থেকে, এছাড়াও আমাদেরকে জমির উদ্দিন SMS করেছেন সাতক্ষীরা থেকে, সাতকানিয়া চট্টগ্রাম থেকে। যাই হোক, আমরা একটা ছোট্ট ব্রেক নিব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
presented by Airtel.
শুনছেন সবসময়ের ভিডিও ফুর্তি ঘড়িতে, সময় রাত 1:31। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আমার সাথে রয়েছে আজকের অতিথিরা এবং আপনারা তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন এবং বাকিটা সময় থাকবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের ঘটনা তো সব জমে উঠেছে, আপনাদের এস এম এস পেয়ে সেটা বুঝতে পারছি। আরো কিছু ঘটনা রয়েছে এবং আমাদের মাঝে আরো একজন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আমি বেসিক্যালি আমার সাথে কাব্য যোগাযোগ করেছিলেন, আমাদের নতুন গেস্ট যিনি আজকে পার্টিসিপেট করতে পারছেন না, কারণ কাব্য আমাকে যখন ইমেল পাঠালেন তারপরে তার সাথে যখন কথা হলো তিনি বললেন যে ম্যাক্সিমাম ঘটনাই তিনি শুনেছেন তার মার কাছ থেকে এবং মানে আজকে সরাসরি খালাম্মা আমাদের সাথে এসেছেন। আমি তখনই রিকোয়েস্ট করেছিলাম যে তাহলে ওনাকে নিয়ে আসা যায় কিনা, তো উনি আমাদের সঙ্গে এখন উপস্থিত রয়েছেন এবং তিনি বেশ কিছু ঘটনা আপনাদের কাছে জানাবেন এবং ম্যাক্সিমাম ঘটনা। আচ্ছা, আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কোথা থেকে আসছেন? রাইট, এবং সব ঘটনাগুলো আপনি বলছিলেন যেরকম যে আপনার মানে পরিবারেরই সব ঘটনা।
জি,
আচ্ছা, এগুলো সব কোথাকার ঘটনা?
এগুলো আমার পূর্বপুরুষের ঘটনা।
মানে কোন কোন অঞ্চল?
যশোর এলাকা,
যশোর জেলায়। তাহলে আমরা শুরু করি
যশোর জেলায়।
জি
জি, আমার দাদার দাদা,
জি,
তার বাপ, বাবা আর কি, তো বাবা ছিলেন যশোর জেলার জমিদার। তো জমিদার হলেও উনি জমিদারি কোনো অত্যাচারী ছিলেন না, উনি ছিলেন খুবই ভদ্র, নম্র, শিক্ষিত এবং খুব ধার্মিক লোক। এবং ইয়া বড় দাড়ি, পায়জামা পাঞ্জাবি পরা থাকতেন, ওনার হাতে থাকতো তসবি এবং খড়ম পায়ে দিতেন, তখন ছিল খড়ম পা, খড়ম পায়ে দিয়ে থাকতেন, খটর খটর করে হেঁটে বেড়াতেন এবং খুব ভালো জানতেন লোকদের, ওনাকেও সবাই ভক্তি শ্রদ্ধা করতেন, খুবই ভালো লোক ছিলেন। তো ওনার ওনার জমিদারির সে চলে, তারপরে উনি কি করেন, জিন চালান দেন, উনি জিন চালান দেন এবং জিন বেঁধে রাখেন। তো প্রতি রাত্রে এশা নামাজের পরে উনি জিন চালান দেন, জিন ধরে ধরে বেঁধে রাখে গাছগাছালি পরে, আর সকাল হলে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আসো ফজরের নামাজ পড়ে। তো এভাবে উনা চলে, আর যখন মানে বেঁধে রাখেন জিনগুলো, তখন সেই জিনগুলো আর কি নাকে কান্না শুরু করে, প্রতিদিন নাকে কান্না চেঁচামেচি হুরস্থুল করে, আর ওই সাইডটা একদম আলো দিয়ে ভরে থাকে। তো লোকজন যাতায়াত করে, কৌতূহল জিজ্ঞেস করে ওই সাইডে কি, তো উনি গম্ভীর হয়ে বলেন সবাইকে, ওই সাইডে যেও না, যেতে নেই, এরকম বলে। তো কিছু লোক ভীষণ জোর করলেন যে না আমরা যাবই, প্রতি রাত্রে কান্নার আওয়াজ পাই, নাকে কান্না, নাকে নাকে কথা বলে, তারপরে আওয়াজ পাই, হাসাহাসি পাই, অনেক কিছু শুনি আমরা, তো আমরা যাবই ওপাশে দেখব। তো এক সময় উনি বলল, না যেও না, ওপাশে জিন আছে। তো এই কথা শুনে আর কেউ ভয়ে যায়নি, তো ওনাকে সব ভয় পায় যে উনি এত বড় লোক, জিন বেঁধে রাখে, জিন ধরে ধরে বেঁধে রাখে, তো সাংঘাতিক ঘটনা, সবাই খুব ভয় পেল, জিন বেঁধে রাখে তো সোজা কথা না। তো যাই হোক, এভাবে উনি একদিন মারা গেলেন। মারা যাওয়ার পরে যেটা হলো সেটা হলো ওনার চেহারাটা খুব বিভৎস হয়ে গেলেন এবং শরীরটা কালো, কালির মতো হয়ে গেলেন। উনি এমনিতে খুবই সাদা ফর্সা, কিন্তু ওনার শরীরটা কালির মতো কালো হয়ে গেল এবং চেহারাটা বিভৎস হয়ে গেল, আর সারা শরীরে মানে কালো কালো পাথর বসিয়ে রাখলে যেমন মাংসগুলো এরকম হয়ে গেল। ওটা দেখে মানুষ খুবই ভয় পেলেন যে কি করে ওনাকে গোসল করাবে, কি করে দাফন কাফন করবেন, সাংঘাতিক ভয় পেয়ে গেল। যাই হোক, দাফন করা হলো, ওনাকে কাফন গোসল করায় কাফনটা পরে রেখে কবর খুঁড়ছে, এর মধ্যে দেখা যাচ্ছে সাদা কাফনের উপর দিয়ে ছোপ ছোপ রক্ত, ছোপ ছোপ রক্ত বেরোচ্ছে। ওটা দেখে লোক আরো ঘাবড়িয়ে গেল যে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে কবরে শোয়াতে হবে। এর মধ্যে পিঁপড়া ডাওয়া, বড় বড় পিঁপড়া, বড় বড় ডাওয়া ওনার সারা শরীরে ওই রক্তের গন্ধে সব চলে আসছে, আর সাদা কাফন রক্তে ছোপ 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 রক্ত হয়ে যাচ্ছে। তা যাই হোক, কবর খোঁড়া হলো, ওনাকে শোয়াতে গেছে, কবরটা আস্তে আস্তে চেপে আসছে, ওনাকে আর নামানো যাচ্ছে না। যতবারই ওনাকে শোয়াতে যায় ততবারই কবরটা চেপে আসে। আবার যখন ওনাকে পাড়ে রেখে আবার কবর খোঁড়া হয় তখন মাপ দেখে ঠিকই আছে, কিন্তু ওনাকে যখন শোয়াতে যায় তখন আস্তে করে কবরটা চেপে আসে। এরকম করতে করতে বেশ রাতও হয়ে আসছে, সন্ধ্যা হয়ে গেছে, কোন রকম করে ওনাকে চেপে চেপে কবরটা দেওয়া হলো। তো ওনার ছেলে, তিনটা ছেলে ছিলেন, একটা হলো কোহেলুদ্দি, ছোট ছেলে কোহেলুদ্দি, সে ছোট থেকেই সাহসী, সে যত বড় হচ্ছে ততই তার সাহস হচ্ছে, সে যত বড় হয় ততই সে সাহস, কারোর সঙ্গে কথা বলে না, চুপচাপ থাকে, খেলাধুলা করে না, আর বাড়ির পাশে নদী, নদীর মাঝখানে যেয়ে সে গোসল করে, অন্যরা যেখানে থাকে সেখানে সে গোসল করে না। তার পাশে আবার ছিল বিরাট এক জঙ্গল, বিশাল জঙ্গল, একেবারে সেই 4-5 বিঘা নিয়ে জঙ্গল। ওই জঙ্গলে বলা চলে যে গ্রামের অর্ধেকটা জুড়েই প্রচন্ড জঙ্গল, ওই জঙ্গলে কখনো কেউ যায় না, দিনের বেলাও অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, দিনের বেলা নানানজন নানান কিছু চোখে দেখে, কিন্তু কেউ কখনো জঙ্গলের কাছে যায় না। এবং জঙ্গলের কাছ দিয়ে হাঁটতে গেলে গা ঝমঝম, মানুষ থমকে দাঁড়িয়ে পড়ে ভয়ের চোটে। সেই জঙ্গলে এই ছেলে কোহিলুদ্দিন ঢুকে, এবং ঢুকে কি করে, কোথায় যায় তা কেউ দেখতে পায় না। আবার দেখা যায় হঠাৎ করে সবার সামনে তাকে কেউ খুঁজে পাচ্ছে না, দেখা যায় পাশে একজনের পাশে দাঁড়িয়ে আছে। কোহিলুদ্দিন এরকম করে জঙ্গলে যাওয়ার দেখার বহু চেষ্টা, সবার চেষ্টা, কি করে এই ছেলে, এবং ছেলেটা এমনিতে ভালো, সবার উপকার করে, যদি কেউ গাছ থেকে পড়ে যায় সেখানে যেয়ে তাদের ডেকে বলবে যাও যে বাড়ি যেয়ে দেখো, সে ভালো, যে দেখে সে ভালো হয়ে গেছে। একদিন একজন গাছের থেকে পড়ে হাত পা ভেঙে চড়ে একদম শেষ, সে দাঁড়াতে পারছে না, তার কানে এসে গেল, কোহিলুদ্দিনের কানে এসে গেল, তার কানে কিভাবে আসে সেটা কেউ জানতে পারে না, জানে। তারপরে বলে যে যাও যে দেখো সে ভালো হয়ে গেছে, যে দেখে আসলেই সে ভালো, হাঁটা চলা করছে। আবার এরকম পানিতে কেউ ডুবে গেলে পানি খেয়ে পানি বের করবে, কেউ বের করতে পারছে না, সে ডেকে বলল পানি বেরিয়ে গেছে, যে দেখো, যে দেখে পানি বেরিয়ে গেছে।
আচ্ছা, আমরা তো শুনছি, কিন্তু আমি কোনোভাবেই, মানে যদিও মানে এখনো আরো অনেক ঘটনা বাকি আছে, তারপরে আমাদের যেহেতু সময় কম, আমি কোনোভাবেই লোভ সামলাতে পারছি না। শুনেছিলাম যে উত্তরা, সবাই সবাই জানেন যে এই উত্তরার কাছাকাছি একটা ঘটনা আপনি নাকি দেখেছিলেন, আমার শুনে হ্যাঁ কুড়িতে যেতে আপনার, আমার খুবই মানে বেশি ভয়ঙ্কর লেগেছে। আমি কিন্তু শুনতে পারি ঘটনাটা?
হ্যাঁ শুনতে পারেন।
আচ্ছা, আমি
কিছুদিন আগে,
কতদিন আগে হবে,
মানে তা প্রায় 10-12 বছর হবে।
আচ্ছা আচ্ছা,
তার আগে এরকম আমি, আমরা আর কি উত্তরায় থাকি, মানে আমি গুলশানে আমার বাসায় আমি উত্তরায় থাকি, তো যাতায়াত করি প্রায়, আমার ছোট ভাই, আমি, আমার গাড়িতে আমার ড্রাইভার সহ আমরা অনেকেই ছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ করে আমার চোখে পড়ল যে ওই একটা রাস্তা তিনটে মাথা হয়ে গেল, তিনটে মাথা হয়ে গেল। তো ওখানে প্রায় শুনি যে তখনই তিনটে মাথা হয়ে গেল, এখন ড্রাইভার কোন দিকে যাবে, ড্রাইভার তো বললাম যে ড্রাইভার তুমি সোজা চলো, ড্রাইভার সোজাই গেল। তো সকাল হতে না হতেই শোনা গেল যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তখনই যে মনে হলো যে ওই যে যে তিনটে রাস্তা, ওখানে যেতেই যে তিনটে রাস্তা হয়ে যায়, এটা খুবই আমার কাছে ভালো মনে হয়নি, খুবই ভয় লেগেছে।
এবং আপনার ড্রাইভার দুজনেই একসাথে?
না, আমি দেখেছি।
আচ্ছা আচ্ছা,
আমি দেখেছি, এবং আমি দেখেই ড্রাইভারে বললাম যে ড্রাইভার কোন দিকে যাচ্ছ, বলে রাস্তা তো, আমি বললাম যে রাস্তা তো তিনটা, তুমি কোন দিকে যাবে, কারণ আমি বললাম যে তুমি সোজা চলে যাও, মানে ডানে বামে কোনো দিক করো না, তুমি সোজা চলে যাও। ড্রাইভার আমার কথা মতো একদম চোখ মুখ বন্ধ করে সে সোজাই চলে গেল। এবং পরদিন সকালবেলায় শোনা গেল যে ডান সাইডে যে রাস্তাটা দেখেছিলাম ওখানেই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, এবং ওখানে শুনেছে যে ওখানে বহু লোকই নাকি দেখেছে। আমার চোখে আমি দেখেছি, এটা আমার নিজের চোখে দেখা,
নিজের চোখে দেখা
যে রাস্তাটা তিনটে মাথা হয়ে গেল।
আমি আপনাদের যেহেতু মানে আরেকটা দিন আপনাকে আসতেই হবে, হাতে আজকে সময় কম, আমি একটু জানতে চাই যে আপনাদের পরিবারে আপনি বলেছেন যে এরকম অসংখ্য ঘটনা,
অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে,
আপনি কখনো কোনো কিছু কি দেখেছেন?
হ্যাঁ আমি দেখেছি।
আচ্ছা কিরকম ছিল সেটা কি মানে?
সেটা আমি আমি যা দেখেছি, আমি তো আমার ঘটনা আমার দেখেছি, আমার চাচা চাচা বিয়ে করলেন, চাচা বিয়ে করার পরে চাচির ঘটনা নিয়ে, ওটা আমার নিজের চোখে দেখা, ওটা আমার উপরে, ওটা আমার চাচিটা খুন করা হয় ওনাকে, উনি খুন হয়, তো খুন হয়ে যাওয়ার পরে ওনাকে আর কি গাছে ঝুলিয়ে রাখা হয়, সেখান থেকে আর কি লোকজন দেখে যে ওনাকে পাওয়া যায় না, রাতে রাত্রে বেলা ওনাকে পাওয়া যায় না, এখন সারা রাত কোথায় গেল কেউ খুঁজে পায় না। পরের দিন সকালবেলা যেয়ে দেখা গেল প্রচন্ড উঁচু একটা গাছ, গাছে ঝুলছে উনি, তো নামানো হলো, নামানোর পরে দেখা গেল যে ওখানে থাকতেই দেখা গেল যে প্রচন্ড চোখ দুটো বেরিয়ে আসছে, জিভটা কেটে ঝুলছে এবং গা গুলো হাতগুলো কুড়া মোড়া হয়ে আছে। তো সব বলে দেওয়া হলো যে কেউ তোমরা ভয় পেও না, তোমরা সবাই বাচ্চারা সরে চলে যাও, বাচ্চাদের জন্য দেখানো না হয় ঘটনাটা, এবং বড়রাই ভীষণ ভয় পাচ্ছে, সেখানে তো বড় ছোটদের আসার কোনো কথাই হয় না। তারপরে লাশ নিয়ে যাবে কে, ওখান থেকে সরাবে কে, মেয়ের মা বাবা আর ভাইকে ডাকা হলো ওই লাশ নেওয়ার জন্য। তো ওনারা যখন লাশটা নিয়ে যাচ্ছিল তখন সারাদিন তো পুলিশ আসলো, পুলিশ কেস হলো, রাত হয়ে গেল, তখন ওনারা যখন নিয়ে যাচ্ছিল তখন দেখে যে ঠিক ওনাকে চাটাই দিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক এমন সময় দেখা গেল যে পিছনে হেঁটে আসছে কাঁদতে কাঁদতে উনি নিজেই, মানে সে নিজেই হেঁটে আসছে। এটা দেখে বাবা ভাইটা খুব ভয় পেয়ে গেলেন যে তাহলে আমরা কাকে নিয়ে যাচ্ছি, আমরা তো যাকে নিয়ে যাচ্ছি পেঁচানো অবস্থা, সে তো খুবই খারাপ অবস্থা, তাহলে সুন্দর করে হেঁটে আসছে তাদের সঙ্গে সঙ্গে, ওখানেই তারা ফিট হয়ে যায় এবং পরের দিন তারা মারাও যায়, দুজনই মারা যায় তাদেরকে যায়। তো তিন দিন পরে, ঠিক তিন দিন পরে আবার ওই সকালবেলা এসে লাশও পায়নি ওনারা, ওনারা যে লাশ ফেলে দিয়ে যে চলে গেল, ওনারা ওনারা দুজনই মারা গেছে এবং লাশও নেই, ওখানে কোনো লাশ নেই, কিচ্ছু নেই, পুরো ধবধবে। তো তিন দিন পরে আমরা ঘুমায় আছি, রাত দুটা আড়াইটা বাজে, ঝিঝি পোকার ডাক, অনেক রাত্রে খুবই রাত, তো আমার ঘুমটা একটু পাতলা, তো হঠাৎ করে দেখলাম যে দরজাটা খুলে গেল, দরজাটা খুলে গেল, আমার চাচি এক গ্লাস পানি নিয়ে আসছে আমার জন্য, এবং আমাদের খুব আদর করতেন, আমাদের ভীষণ আদর করতেন, আমাদের কোলে বসে খাওয়াতেন, উনি যেদিন মারা যাবে ওদিনও সন্ধ্যার সময় আমাকে খাইয়ে,
এটা আপনি একদম নিজের চোখে দেখছেন যে পানি নিয়ে আসছেন,
দেখা যে এক গ্লাস পানি নিয়ে আসলে আমি পানিটা খেলামও, হঠাৎ মনে হলো চাচি না মারা গেছে। এই তখন আমি আমার খুব খারাপ অবস্থা হয়ে যায় এবং সকাল উঠে সবাইকে বলি। অনেক রাত পর্যন্ত চলাচল করে, কি যে কি মানে, আমার আবার পানি পিপাস লাগে রাত্রে, আমি পানি খেতে আমার বেডরুম থেকে আমি রান্নাঘরে আসছিলাম, তখন দেখলাম যে বড় লম্বা চওড়া, মাথায় ঘুমটা দেওয়া, খড়ম পা, খটর খটর আওয়াজ, তা আমি ভাবলাম যে আমার শ্বশুর কিনা, তো পিছন ঘুরে তাকালাম, পিছন ঘুরে দেখলাম আমার শ্বশুর না, কি কোনো ঘরে লাইট চলে না, কোনো দিকে কিছু না, তখন আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে আমি তারপরে আগালাম, পানিটা নিয়ে খেয়ে আসলাম, তখন আমার মনে হলো যে আমার ওই পিছনে একটা নেটের দরজা ছিল, নেটের দরজাটা মানে ঝাঁকি দিল, সে ঢুকতে চেল, প্রচন্ড জোরে একটা ধাক্কা দিল, যে আমি আবার পিছনে তাকাইলাম, তাকে কিছুই দেখলাম না, লাইট অফ করে যখন চলে আসলাম তখন দেখলাম ওই নেটের দরজার সামনে ভীষণ লম্বা এক লোক, খড়ম পায়ে সাদা ধবধবে কাপড় পরে সে দাঁড়িয়ে আমাকে ডাকছে, আয় আয়। এই ঘটনাটা আমার নিজের চোখে দেখা, আমি ওখানেই ভয়ে দৌড়ে ঘরে চলে যাই, দরজা বন্ধ করে দিই, এটাও আমার ঢাকাতে। আর আমার পূর্বপুরুষে তো ওই, তারপরে ওই যে যে কোহলদির কথা বললাম, তারপরে জঙ্গলে কি করে না করে এসব দেখে, তারপরে সেও একদিন বলে ওর বড় ভাইকে, তিন ভাই এক ভাইকে বলে যে শোনো ভাইয়া, আমি যদি মারা যাই তাহলে ওই জঙ্গলে আমাকে রেখে আসবে এবং পিছন ফিরে তাকাবে না, যত দ্রুত পারো রেখে চলে আসবে, পিছন ফিরে তাকাবে না, দেখবেও না, দেখার চেষ্টাও করবে না। আমাকে গোসল করে কাফন পরে জানাজা পড়ে আমাকে শুধু রেখে আসবে। এখন সবার তো চিন্তা ওই জঙ্গলে কি করে ঢুকবে, ওখানে তো দিনের বেলায় ঢুকা যায় না, আর কিভাবে ওই লাশ কাঁধে নিয়ে কিভাবে সবাই ঢুকবে, সবাই ভয় পেল, গ্রামের কেউ রাজি হয় না ওই লাশ কাঁধে নিয়ে জঙ্গলে ঢোকার, কারণ জঙ্গলে তো ঢোকার মতো পরিস্থিতি না, কেউ দেখে ঝুলছে, কেউ দেখে সন্ধ্যা লাগলে আগুন জ্বলে, কেউ হি হি হা হা করে হাসছে, বিশাল জঙ্গল, দিনের বেলা ঘুটঘুরে অন্ধকার। তো যাই হোক, উনি মারা গেলে কথা বলল, কিছুদিন পরে মারা গেলেন, এখন গ্রামের কোন লোক উনাকে নিয়ে যেতে রাজি হয় না ওই জঙ্গলে, জঙ্গলে যে সে কি করতো সে নিজেই জানে, অন্য কেউ জানে না। দেখারও চেষ্টা করেছে অনেকে, কিন্তু কেউ কখনো দেখতে পায় না। এখন রেখে আসার পরে কেউ তাকায়নি, সবাই দ্রুত সরে আসলো ভয়ে, কার আগে কে পালায়, ভয়ের চোটে সরে আসলো। তো এক যুবকের হঠাৎ মনে হলো যে আমি দেখব, তো দেখব, দেখে সে কিছু দূর চলে এসে গাছের আড়ালে দাঁড়ায় থাকলো যে সে দেখবে, দেখবেই। এখন দেখার পরে দেখে যে বিকট শব্দ হলো, ঝড়, ঝড়ের মতো বিকট শব্দ, শব্দ শুনে সে তাকায় দেখে যে কতগুলো লোকজন ধুমা হয়ে গেছে, সাদা কাপড় পরা, তসবিহ হাতে, অনেকগুলো লোকজন এসে তাকে ওই খাটিয়া থেকে সোজা কো মানে উঁচু দিকে একদম উঠে তুলে মানে হাওয়ায় উড়ে যাচ্ছে ওরা। এই ঘটনা ছেলেটা দেখে খুব ভয় পায় এবং ওখানেই ফিট হয়ে যায়। সকালবেলা উঠে ওকে যখন সবাই হোশ আনলো যে তুমি বলো কি হয়েছে, কি ভয় পাচ্ছ কেন, তখন সে চোখ বন্ধ করে থাকে, বলে যে ওখানে এরকম এরকম ঘুরছে। ওই যে বলে দিল, ওই যে কহিল দিন বলছিল যে তোমরা দেখবে না, কাউকে কখনো বলবে না, ওই যে ছেলেটা বলে দিল, এই তারপর থেকেই পূর্বপুরুষের আর কি অভিশাপ, একটা অভিশাপ নেমে আসে এই তারপর থেকে, সেই পর থেকেই এই এক এক জেনারেশন যাচ্ছে, এক একটা ঘটনা ঘটছে, এক একটা ওই সেটাই হলো অভিশাপ, ওই যে দেখে বললো সেটাই হলো অভিশাপ।
আচ্ছা, এগুলো সবকিছু আপনাদের একদম নিজের,
আমাদের ফ্যামিলিতে
আপনার ফ্যামিলি
এখন পর্যন্ত চলে আসছে
এবং এখন পর্যন্ত সেই ঘটনাগুলো ঘটছে।
আবার আমার মায়েরও ঘটনা ছিল একটা, সেটাও একদম খুব,
এটাও আমার চোখে দেখা
ভীষণ,
আমরা আরেকদিন সেটা শুনবো, আজকে একদম
আমার মায়ের,
ঠিক আছে, আমরা আরেকদিন শুনবো। আসলে অনেক অনেক মানে ভালো লাগছিল শুনতে, একদম সময়ের স্বল্পতার জন্য আমরা সব ঘটনা শুনতে পারছি না। আজকে আলিফেরও ঘটনা ছিল, আজকে আমাদের শুরুতে যিনি এসেছিলেন জুবায়ের, তারও একটা ঘটনা বাকি ছিল। আজকে মানে সবার ঘটনা আসলে বলার সময় হয়ে ওঠে না। যাই হোক, আমাদের কাছে অনেকেই জানাচ্ছেন যে আজকের ঘটনাগুলো ভালো লাগছে, আমরা দেখতে পাচ্ছি। আমাকে নারায়ণগঞ্জ থেকে আমাকে SMS করেছেন রিফাত, এবং তিনি বলছেন যে আজকের ঘটনা শুনে ঘুম হবে না, শিওর। আমাকে মিসকাত SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, এছাড়া আমাকে SMS করেছেন তুলিন, আমাকে SMS করেছেন কবির জিঞ্জিরা থেকে, এছাড়া আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি সিফাত ময়মনসিং থেকে, এছাড়াও আমাকে দেখতে পাচ্ছি ডক্টর বুলবুল আমাদের SMS করেছেন, এবং সবাই বলছেন যে খালাম্মার ঘটনাগুলো অনেক 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 ভালো লেগেছে তাদের কাছে। রাকিব আমাদের SMS করেছেন, নিকিতা আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন ইটস অসম স্টোরি। আসলে একদমই স্টোরি না, এটা ওনার নিজের ফ্যামিলির ঘটনা, উনি বারবার করে সেটা বলছেন। আমাকে মানিক SMS করেছেন নিরালা খুলনা থেকে, এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাকে মুন্না SMS করেছেন, SMS করেছেন আমাকে তারিক সামি সিলেট থেকে, মিঠুন আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি মুক্তা চট্টগ্রাম থেকে, মনি আমাদের SMS করেছেন, SMS করেছেন শিশির কলি আমাদের নারায়ণগঞ্জ থেকে, SMS করেছেন কবির, SMS করেছেন, SMS করেছেন এলিফ্যান্ট রোড থেকে রনি, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রুবেল আমাদেরকে SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি জামির উদ্দিন সাতকানিয়া চট্টগ্রাম থেকে, তাজ বরিশাল থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ডালিম উদয় সহ আরো অনেকে। আমাদের হাতে সত্যি আর সময় নেই, আমাদের মানে যেটা বলা সেটা এখন বলে ফেলতে হবে, সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা আবারও ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে, এবং সেই ঘটনা নিয়ে তখনই ফিরে আসতে পারবো যদি আপনারা ঘটনা পাঠান। সেই জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের ইমেল করে ঘটনা পাঠিয়ে দিতে হবে, এবং আমাদের ইমেল অ্যাড্রেস নিশ্চয়ই আপনারা জানেন, তারপরেও যারা জানেন না তাদেরকে আরো একবার বলে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত FM @radiofurti.fm, which is bhwotfm@radioforti.fm, এখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনার জীবনের সবচাইতে সেরা যে ঘটনাটি ঘটেছে বা যে ঘটনাটি আপনি কারো কাছ থেকে শুনেছেন সেই ঘটনাটি আপনি পাঠিয়ে দিন, বা আপনার ঘটনাটি আপনি যার যদি দেশের বাইরে থাকেন তারা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, মোবাইলে রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আমাদের পাঠিয়ে দিতে পারেন, বা আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন মনে করছেন যে লিখতে খুব বেশি অসুবিধা হচ্ছে তারা আমাদেরকে এভাবে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের চারপাশে অনেক এরকম অলৌকিক ঘটনা ঘটে এবং অনেকেই সেটা প্রত্যক্ষ করেছেন, সেই সমস্ত মানুষদের যদি আপনারা পান তাহলে অবশ্যই তাদের সেই ঘটনাগুলো আমাদেরকে মোবাইলে রেকর্ড করে আপনি নিজেই পাঠিয়ে দিতে পারেন উদ্যোগী হয়ে, সেটাও আমরা অ্যাকসেপ্ট করি। এবং আমাদের অ্যাড্রেসটি সেই একই, ভূত এফ এমের radioforti.fm। আমরা দারুণ কিছু ঘটনা অপেক্ষায় থাকলাম, আগামী সপ্তাহে আশা করছি আরো দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তবে তার আগে আরো একবার বলছি যে পৃথিবীতে অলৌকিক ঘটনা কিন্তু ঘটে। আজকে আমরা একটা মানে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই পজিটিভ ছিল এবং আপনারা অনেকেই হয়তো পরে যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি আর কি, যে অনেকেই হয়তো দেখেছেন আজকে টেলিভিশনে যে সাভারে আজকে শেষ মুহূর্তে রেশমা কিভাবে বেঁচে ফিরলেন, এবং আমরা 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 দোয়া করি, তিনি চিকিৎসাধীন আছেন এবং আমরা দোয়া করি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে ফেলেন। আমি শেষ আপডেটটা জানি না যদিও, আমি আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করছি এবং তার জন্য অনেক 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 শুভকামনা থাকলো। প্রত্যেকটা মানুষের বাঁচারই একটা কারণ থাকে এবং প্রত্যেকটা মানুষের পৃথিবীতে জন্মের একটা কারণ থাকে, এটা আমার মনে হয়, এবং সেই কারণটি যেন সফল হয় তার জীবনে এবং তিনি যে বেঁচে আছেন এরকম ভাবে এতদিন পর্যন্ত 17 দিন পরেও তিনি বেঁচে আছেন, এটা কিন্তু খুবই অদ্ভুত একটা ঘটনা, আমাদের সৃষ্টিকর্তার মানে অপরিসীম মহিমা এটা আর কি। যাই হোক, আমরা সবাই তার জন্য দোয়া করি, আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আজকের মতো এখানেই শেষ করছি এবং আগামী সপ্তাহে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।